This track was downloaded from fusionbd.com.
ভয়ানক পরিমাণ ভালো আছে,
ভয়ানক পরিমাণ ভালো আছেন।
ধরো যে হাত দেখছো, হাত দেখে বোঝা উচিত তোমার যে কেমন আছে।
ওটা তো বিউটি স্পট,
গরমের বিউটি স্পট, সেটা প্রচন্ড খারাপ আছে। কারণ হচ্ছে প্রথমত হচ্ছে প্রোগ্রাম করার মতো আমার শারীরিক অবস্থা ছিল না, কারণ গরমে প্রতিদিন যেটা দেখা যাচ্ছে যে আমার যদি শরীর থেকে যে পরিমাণ ঘাম বের হয় সেটা যদি রাখা যেত কোনো পাত্রে তাহলে দেখা যেত 2-3 বালতি পার ডে হচ্ছে মানে ঘাম
জমছে
এরকম, মানে খুবই খারাপ অবস্থা। এক হচ্ছে বিদ্যুৎ থাকছে না, দ্বিতীয়ত গরমের যে পরিমাণ মানে উপদ্রব এবং সেই সাথে প্রচন্ড ঘাম, সবকিছু মিলে খুবই খারাপ আছে। এবং যেটা হয়ে গেছে যে রাত্রেবেলা ঘামগুলো মানে বসে যে আমার হচ্ছে বুকে তোমার কফ জমে গেছে, এখন সারাদিনই প্রচন্ড কাশি হচ্ছে এবং বুকে একটা মানে কাশতে গেলেই মনে হচ্ছে যে বুকের ভেতর একটা কেমন অসহ্যনীয় একটা বিষয়। তো সবকিছু মিলে যে মোটেও ভালো নেই, আর মানে সিরিয়াসলি পাগল হয়ে যাচ্ছে গরমে। একটা কথা, এখন একটু এসি রুমে এসে মোটামুটি শান্তি পাচ্ছি, তাছাড়া প্রচন্ড খারাপ ছিল আমার সারাদিন, চলে যাচ্ছে মোটামুটি,
চলে যাচ্ছে। গুরু, আপনার টেলি ছবির কি অবস্থা?
কাজ চলছে,
কাজ চলছে,
যা মানে লাস্ট পর্বে যেটা বলেছিলাম যে কাজ চলছে, এখনো বলছি কাজ চলছে। তো অগাস্টে তো রিলিজ দেবো, এটা বন্ধুরা তো জানে। আর বাকিগুলো হচ্ছে এখন ফিনিশিং এর কাজ চলছে, বেসিক্যালি কারেকশন চলছে, প্রতিদিনই আমাদের কারেকশন চলছে। মনে হচ্ছে না এটা ভালো হয়নি, ওটা ভালো করলে আরো ভালো হয়, তো এডিটিং, বেসিক্যালি এডিটিং এ ফিনিশিং এর কাজগুলো চলছে। দেখা যাক বাকিটা উপরওয়ালা কি লিখে রেখেছেন কপালে।
আর গুরু, তাহলে এখন আমরা বেশি দেরি না করি, কারণ
বন্ধু বান্ধব অনেকক্ষণ ধরে ওয়েট করছে, ইনফ্যাক্ট 7 দিন ধরে ওয়েট করছে যে তারা নতুন কোন ভালোবাসার কথা শুনতে চায়, বন্ধু বান্ধব ভালোবাসার কথা শুনতে চায়। স্টুডিওতে আর আজ উপস্থিত আছে যিনি তার ভালোবাসার কথা বলার জন্য, এখন সরাসরি চলে যাবো সেই বন্ধুটির কাছে। রীতা কেমন আছেন? রীতা, আপনাকে রেডিও আমার হট সিট, আমার ভালোবাসার হট সিট, আপনাকে অনেক অনেক সুস্বাগতম। আর কেমন লাগছে হট সিটে বসার পর?
অনেক ভালো লাগছে।
আপনি তো প্রোগ্রাম শুনতেন, যখন শুনতেন তখন কি কখনো ভেবেছিলেন যে একদিন আপনি হয়তো এই হট সিটে আসবেন এবং আপনার ভালোবাসার কথা আপনি বলবেন, কিংবা আসার এরকম কোন ইচ্ছা ছিল কিনা?
আসার ইচ্ছা ছিল, কিন্তু এভাবে আসব কখনো আশা করি নাই।
আচ্ছা, তরিতা আপনি আমাদের প্রোগ্রামটি কতদিন যাবত শুনছেন?
3 বছরের বেশি হবে।
আচ্ছা, মানে আমরা শুরু যখন থেকে করেছি তখন থেকেই। আচ্ছা,
আগে থেকেও শুনতাম যখন আপনারা কাজ করছিলেন।
আচ্ছা, পরীক্ষামূলক সম্প্রচার চলছিল যখন, তাহলে আপনি আমাদের অনেক পুরাতন একজন বন্ধু। আচ্ছা রীতা, গত পর্বে আমরা একজন প্রশ্ন করেছিলাম আমাদের যে বন্ধুটি এসেছিলেন, তা আপনাকে ওই প্রশ্নটি জাস্ট একটু করতে চাই যে আপনাকে মনে হয় যে এখানে যারা আসেন তাদের ভালোবাসার কথা বলে কিংবা তাদের জীবনের কথাগুলো বলে তাদের বেসিক্যালি কোনো উপকার হয়, কিংবা এখানে উপকার হবার জন্য কেউ আসেন? অনেকে মনে করে থাকেন যে এখানে বানানো কথা, কিংবা যে আসেন সে শুধু মিথ্যা কথা বলছে, অন্যের নামে গুণগান করে যাচ্ছে, নিজেকে হিরো বানাচ্ছে কিংবা হিরোইন বানাচ্ছে, হোয়াটএভার এই টাইপের চিন্তা ভাবনা। তো আপনার কাছে কি মনে হয়, আপনি ততদিন শুনেছিলেন, আজকে নিজে হট সিটে এসেছেন, কি মনে হচ্ছে?
আমার কাছে এরকম কোনো কিছু মনে হয় না। একটা মানুষ অবশ্যই তার নিজেকে এখানে প্রকাশ করতে আসে, হয়তো সে অনেকে বলতে পারছে না, তার পরিচিতদের বলতে পারছে না, এখানে এসে সে নিজেকে হালকা করছে, নিজেকে প্রকাশ করছে। এখানে সে কে কি বলছে সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার, কিন্তু আমি মনে করি যে অবশ্যই সে সত্য কথাটা এখানে বলতে আসছে।
আচ্ছা, মানে আপনার বিশ্বাস হচ্ছে যে এখানে যারা আসেন তারা হয়তো সত্য কথা বলেন?
অবশ্যই।
আর আমি কথাটা আগে আগে বলেছিলাম, এখন আগে বলছি যে চলতি পথে কিংবা প্রবাহমান জীবনে আমরা যখনই কোনো কথা বলতে যাই না কেন, সাধারণত কিন্তু কিছু 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 কথা ন্যাচারাল দৃষ্টিতে আমাদের পরিবর্তন হয়ে যায়। এটা কিন্তু তাই বলে আমরা মিথ্যাবাদী, এটা কিন্তু না। আমি বন্ধুদেরকে আবারও বলছি যে অনেকে হয়তো বলে থাকেন যে এখানে যিনি এসছেন তিনি সত্য সত্য কথা বলেননি, বাট আমরা অনেকে বলে ফেলি সত্য কথা বলেনি। আপনার কাছে কি সেই প্রমাণটা আছে, আপনি প্রমাণ করতে পারবেন যে উনি সব সত্য কথা বলেননি? এরকম আমরা আমাদের দৈনন্দিন জীবনে কোনো কথা বলতে গেলে এমনিতেই পরিবর্তন হয়ে যায়, যদি করে থাকি 5টা বলে ফেলি 10টা, এটা আমাদের মানব জীবনের একটি দৈনন্দিন বিষয় যে একটু বানিয়ে চলে আসে এটা আমাদের। তো এটাকে এই কারণে কাউকে বলা উচিত না যে উনি পুরোপুরি মিথ্যা কথা বলছেন,
কখনোই বলা উচিত না।
কারণ আমার দেখা যায় প্রত্যেকটি প্রোগ্রাম করার পর আমরা যে SMS গুলো পাই সেগুলো নিয়ে যখন আমরা অ্যানালাইসিস করি, তো কিছু কিছু SMS পেয়ে খুব খারাপ লাগে। খারাপ লাগে এই অর্থে যে আমাদেরকে না, যে বন্ধুটি আসেন তাকে তিনি একেবারেই বলে ফেলেন যিনি ডাহা মিথ্যা কথা বলেছেন। তাই বন্ধুদের উদ্দেশ্যের বলছি, যদি কারোর কাছে এমন কোন প্রমাণ থাকে যে আজ সাপোজ রীতা কথা বলতে এসছেন, যদি আপনার কাছে মনে হয় যে রীতা মিথ্যা কথা বলেছে, তাহলে সেই যুক্তিটি প্রমাণ সহকারে আমাদের কাছে প্রমাণ করলে মনে হয় বেটার হবে, তাহলে আমরা হয়তো পরবর্তীতে কিছু বলতে পারবো। কারণ আপনি রীতার কথা শুনলেন, শুনে বলে দিলেন না মিথ্যা কথা বলেছে, পরবর্তীতে দেখা যাচ্ছে যে না কথাগুলো মিথ্যা ছিল না, সবই সত্য ছিল, কিছু কিছু শব্দ হয়তো পরিবর্তন হয়ে গেছে, কিন্তু তাই বলে একজনকে মিথ্যাবাদী কিংবা এরকম ভাবে আখ্যায়িত করাটা মনে হয় খুব বেশি শ্রেয় হয়ে ওঠে না। যাক, আর বাড়তি কথা না বলি, রীতা আমরা সরাসরি আপনার ভালোবাসার কথা জানতে চাই, কবে কখন কিভাবে আপনার জীবনে ভালোবাসা আসলো?
আমার ভালোবাসা আসার আগে আমার জীবনে একটা কাহিনী বা আমার জীবনে একটা ঘটনা, যে আমি যখন খুব ছোট, আমার তখন 13 কি 14 বছর বয়স,
13 থেকে 14 বছর বয়স, কত সালের কথা এটা?
এটা হলো 1996 সালে। আমার বোনকে দেখতে এসে বা আমার বোনের প্রস্তাব নিয়ে আসার পরে আমার দিকে চলে আসে যে আমার বোনের প্রস্তাব আসে, আমার বোন না করে দেয়। এবং
আচ্ছা, তার মানে আপনি বলতে চান 96 আপনার বোনের বিয়ের প্রস্তাব আসে, তখন আপনার বোন কিসে পড়ছিলেন?
উনি হলো ফার্স্ট ইয়ারে পড়ছিলেন,
অনার্স ফার্স্ট ইয়ার
না
ইন্টার ফার্স্ট ইয়ার। আচ্ছা আচ্ছা, ওই মুহূর্তে আপনার বোনের বিয়ের প্রস্তাব আসে, বাট সেটা আপনার কাছে চলে আসে?
হ্যাঁ, ওটা ওর অ্যাফেয়ার ছিল, সরাসরি না করে দেয়। এবং ওর একটা ভুল ছিল যে ও আমাকে দেখিয়ে দেয় যে আমি
এদিকে না ওদিকে,
আমি বিয়ে করবো না, আমার বোন ছোট বোন আছে, ওকে দেখতে পারেন।
এটা কি ওই দিন মানে ওই আসরে যখন দেখতে আসে তখন নাকি পরবর্তীতে?
কি এরকম হচ্ছিল যে আমার বোনের বান্ধবীর মাধ্যমে আসছিল, তো প্রায় তারা আসা যাওয়া করতেছিল, কথা বলছিল, এরকম একটা চলছিল আর কি। এর মধ্যে হয়তো ওকে আর কি সরাসরি ওর বান্ধবী জিজ্ঞেস করছিল বা ওনারাই জিজ্ঞেস করছিল, না করে দিয়েছিল এরকম আর কি।
আপনার কাছে প্রস্তাবটা চলে আসে যে আমার, আমি করবো না, আমার ছোট বোন আছে, তাকে বিয়ে করতে পারেন, এরকম
এরকম আর কি। আমার কি যে শাশুড়ি উনাকে হয়তো বলছিল, ও নিয়ে হঠাৎ করে দেখি যে একদিন আমি সন্ধ্যার দিকে কাজ আমার কাজ করছি, ঠিক ওই টাইমে একটা আর কি মুরব্বি আসলেন, তখন আর কি আমি মেহমান আসলে যেরকম আমি তাকে সবকিছু ই করার পরে দেখি যে সে আমাকে বললো যে তুমি আমার পাশে বসো।
আচ্ছা,
এবং সে যেভাবে দেখছিল আমার খুব অড লাগছিল যে কেন আমাকে এভাবে দেখছে।
আপনার আব্বা মা ছিলেন বাসায় ওই মুহূর্তে?
ওই মুহূর্তে আমার মা তখন সার্ভিস করতেন, উনি বাসায় ছিলেন না, উনি পরে আসেন। আমাকে বসিয়ে সে অনেকক্ষণ খুঁটি আর কি খুঁটিনাটি দেখছিল এবং জিজ্ঞেস করতেছিল, এরকম আমার খুব অড লাগছিল। তো আমি একসময় উঠে চলে আসি, যে পরে আমার বোনকে বলি আচ্ছা উনি আমাকে এভাবে দেখছে, আমি তো ঠিক বুঝতে পারছি না। ও আমাকে তখন আর কোনো কিছু বলে নাই। পরে আস্তে আস্তে শুনলাম যে আর কি আমার বিয়ের কথাবার্তা চলছে,
ক্লাস 7-এ পড়েন তখন আপনি?
তখন 7 থেকে আমি আর কি তখন 7-এই পড়ি, তখন হলো আর কি নভেম্বর বা এরকম নভেম্বরে পরীক্ষা,
এইটা উঠবেন এরকম একটা ভাব। আচ্ছা,
তখন ডিসেম্বরে মোটামুটি সব কথাবার্তা শেষ হয়, জানুয়ারি 19 তারিখে আমার বিয়ে হয়। কিন্তু এর মধ্যেখানে আমি আর কি যখন শুনলাম যে আমার বিয়ে ঠিক হয়েছে, একদিন মা অফিস থেকে আসছে, আমি মাকে বললাম যে আচ্ছা মা, তোমরা যে আমার বিয়ে ঠিক করছো, এটা কি ঠিক হয়েছে? তা মা বলতেছে কেন? আমি বললাম যে আমার তো বয়স হয়নি বিয়ে করার, আর তুমি যদি এরকম, আমি খুব ভয়, আমার ভিতরে খুব ভয় কাজ করছে। আমি মাকে
স্বাভাবিক ব্যাপার, এক হচ্ছে মার সাথে কথা বলছে না, দ্বিতীয়ত আপনার বয়স তো তখন অনেক কম।
আমি এভাবে কথা বলবো? আমি তখন জানি যে আমার বোন না করে দিয়েছে। আমি বললাম যে আমার তো বয়স হয় নাই, তুমি আমাকে বিয়ে দিচ্ছ এরকম আর কি, আমার আমি কি করবো, আমার তোমরা যদি এভাবে বিয়ে দাও আমি পুলিশ কমপ্লেন করবো, খুব আর কি ভয়তে এই কথাটা বলি। মা বসে কাজ করছিল, আমার দিকে তাকালো, তাকায় বলল যে হ্যাঁ করতে পারিস, কোনো সমস্যা নাই, এক মেয়ে না করে দিল, সবার সামনে আমাকে ছোট করলো,
আর পুলিশে কমপ্লেন
করে আমার মাথাটা কাটুক, আর এরপরে আমার আর কিছু করার থাকবে না, হয়তো আমি গলায় দড়ি দিয়ে মরবো।
আচ্ছা, ইমোশনালি আপনাকে অনেকটা ব্ল্যাকমেইল করা হলো?
এই কথাটা বলার পরে আমি একদম নিশ্চুপ। এরপরে সব কথাবার্তা ঠিক করার পর আমার ছোট ভাই একবার জিজ্ঞেস করছিল যে তোর কি মতামত, আমি ওকে বলছিলাম যে তোমরা যে এটা ঠিক করছো অবশ্যই ভালো বুঝে ঠিক করছো, আমার কোনো মতামত নাই।
আচ্ছা, আপনার কয় ভাই বোন?
আমরা 4 ভাই বোন।
আপনি কি সবচেয়ে ছোট?
সবার ছোট।
আপনি সবার ছোট, এবং সব ভাই বোনই তো মোটামুটি বেশ ভালো পর্যায়ে ছিলেন তখন?
তখন সবাই ভালো পড়াশোনা, সবাই পড়াশোনা করছি আমরা।
তার মানে ঘটনাটা তো এরকম যে আপনার বোনকে দেখতে আসেছে ছেলেপক্ষ, আপনার বোনের অ্যাফেয়ার থাকার কারণে সে আপনার দিকে আঙ্গুলটি ঘুরিয়ে দেয় এবং পরবর্তীতে ইচ্ছা থাক আর অনিচ্ছা থাক কিংবা সিচুয়েশন যেটাই হোক না কেন আপনাকে বাধ্য হয়ে বিয়ে করতে হয় ক্লাস সেভেনে পড়া অবস্থায়। আচ্ছা, আপনার বাবা কি করতেন?
আমার বাবা গার্মেন্টসে চাকরি করতেন, আমার মাও করতেন।
আচ্ছা আচ্ছা, জাস্ট একটা ছোট্ট একটি বিষয় যে মানে মাইন্ড করবেন না যে ডেফিনেটলি মানে যে কাজটি হয়েছে এটা কিন্তু আসলে শিক্ষার মানে আসলে প্রমাণ পাওয়া খুব যে ক্লাস সেভেনে একটা মেয়েকে বাবা মা বিয়ে দিয়ে দেয়, তো আপনার বাবা মা কি এই জিনিসটা কখনো বুঝতে পারেনি যে এটি দেশের আইনের বাইরে কাজ করছে?
অ্যাকচুয়ালি তখন যে ব্যাপারটা হচ্ছিল যে আমার বাবা মারও সেরকম কোন ই ছিল না, মনে হচ্ছিল যে তারা যা বলতিছে সেটাতেই আমার মা বাবা যেন রাজি হয়ে যাচ্ছিল। আমার মার ভিতরে একটা কাজ করতেছিল, প্রথমে আমার মা রাজি হয় নাই, পরে তারা খুব করে ধরছিল নাকি যে আপনার মেয়েটাকে আমি খুব ভালো রাখবো, আপনি কিভাবে রাখছেন তার থেকে ভালো রাখবো, আপনার মেয়েকে পড়াশোনা করাবো, আপনার থেকে বেশি আদর দিব, আপনি চাকরি করছেন, আপনার ছোট মেয়ে আমরা খুব আদরে রাখবো আর কি। ইমোশনালি
মানে ব্রেন ওয়াশ যা যা দেওয়া দরকার সব দিয়েছিল
আর কি। আমার মা এতটাই হয়ে গেছিল যে এত করে একটা মানুষ চাচ্ছে, আর তখন আমার শাশুড়ি খুব অসুস্থও ছিলেন, মা বললো যে দি না আমার মেয়ে।
আর এর সাথে কি আপনার কি মনে হয় যে বাড়তি একটা কারণ ছিল যেহেতু প্রস্তাবটি আপনার বোনের জন্য এসেছিল, তো যেহেতু হয়নি ফ্যামিলি তো একদিক থেকে ছোট হয়েছে, তো কিছু তার ঘাটতি পূরণ করার জন্যই হয়তো রাজি হয়ে গেছে, এরকম কি মনে হয় কখনো? যেহেতু আপনার মা বলেছিল যে আমার এক মেয়ে সবার সামনে আমার মাথা নত করলো, আর এক মেয়ে
বড় কথা যে গুরু কি মনে হয় যে আমরা দুই বোনের ভিতর আমি একটু ভালো ছিলাম।
আচ্ছা আচ্ছা, এই কারণ হতে পারে।
আর ফ্যামিলির আর কি আমার এলাকার একটু প্রবলেম ছিল,
আচ্ছা
এটাও হতে পারে, আমি অনেক পরে ব্যাপারটা বুঝতে পারছি যে।
যাই হোক, তার মানে অবশেষে আপনার জানুয়ারিতে বিয়ে হয় অর্থাৎ 97 সালে?
না,
96 তে আপনার তো দেখা হয়।
96
ঘটনা
আর কি, 95 কথাবার্তা হতে হতে 96 যে আমার বিয়ে।
তারপরে
এরপরে অনেক বছর কেটে যায়, ফার্স্ট বছরে আমি প্রেগনেন্ট হই, আমি কিছু বুঝতে পারি না।
আপনার হাজবেন্ডের এজ কত, মানে বয়স কত ছিল?
আমার সাথে যখন বিয়ে হয় আমি যখন ওদের বাসায় যাই তখন ওর এক ভাই আছে, ওনার এজেরই, তো ওনার কোন কথায় কথায় যেন একদিন উঠেছিল, তখন আর কি বলছিল যে 32 বা 1 এরকম হবে।
মানে আপনার বয়স যখন 14 তখন আপনার স্বামীর বয়স হচ্ছে 31 কি 32, মানে দ্বিগুণেরও 2-3 বেশি।
এবং আমার মা এটা মনে করেছিল যে এজি পার্সন অবশ্যই
অনেক বেশি ম্যাচিউর হবে এবং
আর একটা টেক কেয়ার টেক কেয়ার করবে, তার মেয়েকে খুব আদরে রাখবে।
আচ্ছা, তারপরে
এরপরে ফার্স্ট সমস্যা না, ফার্স্ট আমার আমি তো তখন কিছুই বুঝি না, আমি কিন্তু প্রথম বছরেই প্রেগনেন্ট হই এবং তাদের প্রথম অশিক্ষতার প্রমাণ করে যে তারা আমাকে কোন ডাক্তার দেখে না।
কেন?
আমার শাশুড়ি খুব ভালো দায়ী,
আচ্ছা
টঙ্গী শহরে খুব ভালো দায়ী সে,
আচ্ছা
এবং সে আমাকে কোনো ডাক্তার দেখায় নাই। আমি এবং ইভেন আমি এত ছোটকালে আমার বিয়ে হয়েছে, মেন্টালিটি একটা টর্চারিং আমার ভিতরে সবসময় হতো যে আমার অনেক ছোটকালে বিয়ে হয়েছে, আমি আমার বাবার বাসায় আসবো, আমার ভাই বোনদের সাথে থাকবো, তাদের সাথে ই করব। আমাকে বিয়ের পরে তারা আমাকে আমার বাসায় খুব কম আসতে দিয়েছে এবং প্রেগনেন্ট হওয়াতে তারা আরও আসতে দিত না। এর মধ্যেখানে জাস্ট তাদের একটা সংস্কার আছে, সেই জন্য আমাকে 15 দিনের জন্য আমাদের বাসায় রাখে এবং ওই টাইমটা আমার মা ডাক্তার দেখায়। ওই যে লাস্ট আর কি, ওই ফার্স্ট ওই লাস্ট।
বাট আপনার সন্তান যখন আপনার পেটে আসে ওই মুহূর্ত থেকে শ্বশুর বাড়ি থেকে কোন প্রকার চিকিৎসা কিংবা ডাক্তার দেখানো কিছু হয় না?
সে নিজেই অনেক কিছু বোঝে।
আচ্ছা, ডাক্তার দেখানো কোনো প্রয়োজন হয়নি?
না, প্রয়োজন নাই, শুধু ইঞ্জেকশন গুলো আমাকে দিয়েছিল আমার যতটুকু মনে আছে।
আচ্ছা,
এবং লাস্টে কি হয় যে আমার ডেট অনেক ওভার হয়ে যাওয়ার পরে আমার আর কি জানুয়ারিতে বিয়ে হয়, আমার নভেম্বরের 10 তারিখ আর কি 9 তারিখ থেকে আমার আর কি আমি অনুভব করতে থাকি এবং তারা আমাকে 2 দিন বাসায় রাখে। বাসায় রাখার পরে এবং তারা বাসায় চেষ্টা করে, চেষ্টা করার পরে আমার অবস্থা যখন খুব খারাপ হয়ে যায় তখন তার ভাই কিন্তু ডাক্তার, তার বোন ডাক্তার আর কি, খালাতো ভাই বোন, এবং পাশে এলো তাদের ক্লিনিক, ওখান থেকে কিন্তু কোনো ডাক্তার বা কোনো কিছু তারা আনে না। পরে যখন অবস্থা খুব খারাপ হয়ে যায় তখন সে ওখান থেকে একটা নার্স নিয়ে আসে এবং নিয়ে এসে বলে, সে বলে যে আপনারা খুব ভুল করছেন, আপনি তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যান। এবং ওখান থেকে আমাকে মামার ওখানে নিয়ে যায় হসপিটালে, ওখান থেকে ওনারা রিফিউজ করে দেয়। পরে হলি ফ্যামিলিতে নিয়ে যাওয়ার পরে অনেক আর কি, আমার ওই মামা ফোন করাতে আমাকে ভর্তি করেছিল এবং তিন দিন পরে আমি হুশ আসে, এরপর আমি কিছু বলতে পারি না এবং আমার বাচ্চাটা নাকি মারা যায় এবং সিজার করে সেটাকে বের করা হয়।
আপনার প্রথম বাচ্চা মারা যায়?
হ্যাঁ। এরপরে আমার তখন আমার ছোট ভাই বলেছিল যে মা এরা তো খুব অশিক্ষিত, আমি যতটুকু আর কি, আমি তখনও আমি অত কিছু বুঝি না, তা আমি তখন অসুস্থ, আমি মার পাশে শুয়ে আছি, আমার ছোট ভাই মার সাথে আর কি বলছে, মনে করছে ঘুমায় আছি, বলতেছে যে এরা তো অশিক্ষিত, মা এদের সাথে মনে হয় না সম্পর্ক টানা ঠিক হবে।
তার মানে আপনার সন্তান যখন প্রথম আসে আপনার কাছে, তখন আপনি যদি ক্লাস এসব করি তখন তার আপনি এইটে পড়েন?
জি। এরপরে গুরু কি বলবো, বছর খানিক পরে আবার আমার মেয়ে আর কি, মেয়ে সন্তানটা পেটে আসে এবং সে হয় আর কি। ভিতরে অনেক সমস্যা ছিল আসলে, ওগুলো আমি কখনো ই করি নাই, দেখার চেষ্টা করি নাই।
আপনার শ্বশুরবাড়ির পরিবেশ কেমন ছিল আপনার
আর কি? আমি একটা পরিবেশে মানুষ হয়েছি, অনেক কষ্টে মানুষ হয়েছি, কিন্তু আমাদের ভিতরে অনেক সুখ ছিল, অনেক আপন ছিলাম আমরা, কিন্তু ওই ফ্যামিলিটা পুরো ডিফারেন্ট একটা ফ্যামিলিতে যে আমি পড়ি।
যেমন
আর কি ওদের ভিতরে আর কি রেষারেষি, আন্ডারস্ট্যান্ডিং কোনো কিছুই ছিল না। আমি মনে হলো যে একটা এক জগৎ থেকে আরেক জগতে এসে পড়লাম, কিন্তু আমার জন্য বেশি একটা সমস্যা নেই, আমি সবকিছু অ্যাডজাস্ট করতাম, বা আমার আর কি মনে হতো যে এটাই আমার সবকিছু, আমি খেলতেছি, আমি সবকিছু করতেছি, আমি সবকিছু নিজের মতো করি,
মানে সহজভাবে সবকিছু মেনে নেওয়ার মতো প্রবণতা আপনার ভেতরে ছিল, যে যা হচ্ছে যেটা হয়ে গেছে এটাকে মেনে নিতে হবে। আচ্ছা, আপনার হাজবেন্ড আপনার প্রতি কতটা কেয়ার ছিল এবং যেটা আপনার মা ধারণা করেছিল যেহেতু অনেক বয়স বেশি?
আমার যখন আর কি ফার্স্ট আর কি প্রেগনেন্ট, আমার মা অনেকদিন আসে না চাকরির কারণে, আসতে পারে নাই, তো সে আমার জন্মদিন হলো 6 নভেম্বর, তো উনি 6 তারিখে আসতে পারে না, 7 তারিখে আসে আর কি আমাকে দেখতে। এবং আমার শাশুড়ি বলছিল যে আপনার মেয়েটাকে আমি অনেক আদরে রাখছি, আয়রন করা কাপড়ের মতো ভাজে ভাজে রেখে দিয়েছি। সে আমার যখন পেন ওঠে, আমার মাকে আমি অনেকবার চিল্লায় চিল্লায় বলছি যে আমার মাকে একটু ডাকেন, আমি আমার মার কাছে যাব বা আমার মাকে দরকার, ওনারা কিন্তু তখন খবর দেয় নাই তাকে। যখন আমি হসপিটালে আমাকে ওটিতে নিয়ে যাওয়ার পরে আমার মাকে ফোন করে, এবং যখন তারা আসে আমার বড় ভাই এবং মা, তারা ততক্ষণে বাচ্চাটাকে নিয়ে আমাকে একা ফেলে চলে যায় হসপিটালে। মা এসে দেখে যে আমি খোঁজ খবর নিয়ে দেখে যে আমি আর কি ওটিতে,
আপনার দ্বিতীয় সন্তান যখন,
প্রথম সন্তানের সময় আর কি, কথাগুলো মনে পড়লে গুলো খুব কষ্ট লাগে যে কি জীবন থেকে আমি আসছি। এবং আমি পরে যখন প্রেগনেন্ট হয়ে আমার ওই চাচিকে আর কি, যে ডাক্তারকে আমি দেখিয়েছিলাম উনি আমার চাচি, ওনাকে আমি দেখাই এবং সে বলে যে তোর আর কি ইগুলো দেখে, রিপোর্ট গুলো দেখে আমার মন আর কি শুধু মনে হয় যে তুই বেঁচে আছিস কি করে, আল্লাহ তোকে কিভাবে রেখে গেছে, তুই তো মরে যাওয়ার অবস্থা ছিল তোর।
প্রথম যেটা ছিল সেটা হচ্ছে আপনার বয়স তো তখন অনেক কম,
অনেক কম, এবং তারা আমাকে 2 দিন রেখেছে এবং অনেক টর্চারিং করেছে আর কি ওই সময় আসলে আর কি। তাই চাচি বলে যে তারপরে কিন্তু আমি হসপিটাল থেকে আসার পরে কিন্তু 2-3 মাস অনেক অসুস্থ ছিলাম আর কি।
আপনার স্বামীর কাছ থেকে আপনি কিরকম ভালোবাসা সাপোর্ট আপনি এগুলো পেতেন?
অ্যাকচুয়ালি কখনো কোনো কিছু বুঝি নাই যে সে তার প্রতি আমাদের কিরকম আন্ডারস্ট্যান্ডিং,
মানে আপনারা তো স্বামী স্ত্রী ছিলেন, কিন্তু সম্পর্কটা কেমন ছিল? কারণ আপনি যে বয়সে বিয়ে করেছিলেন, মানে আমার বাবা ভাবতে মনে হচ্ছে ওই বয়সে খেলার বয়সই যায় না।
আমি কিন্তু খেলেছি শ্বশুরবাড়ি যে,
কারণ আজকে থেকে এখনকার কথা হচ্ছে এখনকার 5-6 এর ছেলে মেয়েরা অনেক বেশি স্মার্ট এবং অনেক বেশি ডেভেলপ, বাট আজকে থেকে এই 10-12 বছর 14 বছর আগের কথা যদি আমি হিসাব করে থাকি, তাহলে দেখা যাচ্ছে তখনকার সময় কিন্তু ছেলেমেয়েরা এত বেশি ডেভেলপ ছিল না, তাই না? আমরা নিজেরা যখন ম্যাট্রিক কমপ্লিট করেছি কিংবা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছি, তখন আমরা অনেক কিছু বুঝিনি, আমরা অনেক কিছু দেখে ভাবতাম আছে এটা কি, মানে এটা কিভাবে হয়, কিংবা অনেক প্রশ্ন থাকতো। বাট এখন তো অনেক মডার্ন, এখন অনেক যুগ পাল্টে গেছে, বাট ওই সময় একটি মেয়ে বিয়ে এবং সেই সময় সে মা, সো এটা তো আসলে আপনার পক্ষে মেনে নেওয়া শারীরিক এবং মানসিকভাবে ভারসাম্যই তো আপনার তখনও তৈরি হয়নি।
সবসময় আমার আর কি ওদের বাসায় যাওয়ার পরে একটা জিনিস হতো যে অনেক কিছু রেস্ট্রিকশন ছিল।
This track was downloaded from FusionBD.com.
আচ্ছা,
খালি রেস্ট্রিকশনের পর রেস্ট্রিকশন, দেখা যাচ্ছে আমি শুয়ে আছি সেটাও সমস্যা, অলক্ষীর মতো অটাইমে শুয়ে আছি, টিভি দেখছি অলক্ষীর মতো অটাইমে টিভি দেখছি, আমি করবটা কি? এটা মেন্টালিটি প্রেশার ছিল।
পড়াশোনার কি খবর ছিল?
আমাকে নিয়ে ভর্তি করেছিল কিন্তু বাট কখনো স্কুল, আমি একদিন আর কি ভর্তি করতে যেদিন স্কুলে গেছি তারপরে আর কখনো যাওয়া হয় নাই ওই টাইমটা।
তার মানে আপনি বলা যেতে পারে পড়াশোনা থেকে আপনি পুরোপুরি
অফ ছিলাম।
তার মানে খেলার সাথে, খেলার জীবন, বন্ধু বান্ধব, পরিবারের ভালোবাসা, পড়াশোনা সবকিছু থেকে আপনি কিন্তু বঞ্চিত হয়ে যান শুধুমাত্র একটি সিদ্ধান্তের কারণে, বিয়ে হওয়ার কারণে এত কম বয়সে। আচ্ছা দিন, তারপরে আপনি যেটা জন্য কথা বলছিলাম যে আপনার স্বামীর সাথে আপনার সম্পর্কটা আসলে বুঝতেই পারেননি যে
না কি ছিল, আমি বুঝতে পারিনি, কখনোই বুঝতে পারিনি।
কারণটা কি ছিল, শুধুমাত্র বয়সক্রমের কারণে?
অ্যাকচুয়ালি আছে না যে একটা মানুষ, এখন যেটা বুঝি যে একটা মানুষের ভালোবাসতে হলে তার কাছে আসতে হবে, তার সাথে কথা বলতে হবে, তার প্রতি একটা কেয়ারনেস দেখাতে হবে। আমি কখনো তার কাছে সেরকম কোনো কিছু পাইনি। যে টাইমটা আমাকে ঘুরে, আমি ঘুরে বেড়াতে খুব পছন্দ করি, এখনো করি। ছোটকালে আমরা যখন আর কি একা থাকতাম, আমার মা অফিস থেকে এসে বলতো যে চল ঘুরে আসি, আমরা চার ভাই বোন এবং মা ঘুরে আর কি ঘুরে আসতাম, খাওয়া দাওয়া নাই কিন্তু আমরা ঘুরে আসছি, এরকম একটা দিচ্ছিলাম। কিন্তু ওদের ফ্যামিলিতে যাওয়ার পর আমাকে কখনোই আর কি আমি বলছি যে আমি একটু বাইরে যাব, আমার শাশুড়ি অর্ডার দেয় নাই, আমার যাওয়া হয় নাই, এরকম ছিল আর কি। কোন সবকিছু থেকে আমি বলছি,
আপনার স্বামী কি এগুলো কখনো বলতেন না যে চলো আমি তোমাকে ঘুরে?
তার ভিতরে ওইগুলো ছিল না,
আপনার ভিতরে না থাকার, আপনি তো বুঝতেই পারতেন না
আর কি। আমার থেকে অবুঝ মনে হয় সে ছিল, সে অনেক কিছু বুঝতো না, সে আর কি আমার বিয়ের আগে সে 10 বছর বাইরে থাকে।
আচ্ছা আচ্ছা,
এবং আমি ঠিক জানি না গুরু যে তার ভিতরে কি ছিল। আমার দুইটা বাচ্চা হয়ে যাওয়ার পরে আমি আসলে তখন যখন আমার বাচ্চারা হয় তখন আস্তে আস্তে মনে হয় যে আমি বড় হতে শুরু করছি। আমার প্রথম বাচ্চাটা যখন
বাচ্চা বড় হচ্ছে, মাও বড় হচ্ছে,
আমি তো এখনো বলি যে আমার আমি নিজেই বড় হইনি, আমার মেয়ে বড় হয়ে যাচ্ছে। যখন আমার মেয়ের 2.5 বছর কি 3 বছর বয়স, আমার ছেলেটার 1 বছর বয়স, তখন থেকে প্রবলেমগুলো আস্তে আস্তে বেশি শুরু হয়।
আচ্ছা, যেমন?
যেমন আমার দেওরটা দেশে ছিল না, আমার যখন বিয়ে হয় সে আসে, এবং আসার পর থেকে সমস্যাগুলো যেন শুরু হতে শুরু হলো, যে সে কি অ্যাডিক্টেড ছিল, আমার শাশুড়ির কাছে টাকা পয়সা চাইতো, সে যদি না দিত ঘরের মধ্যে একদম কি, যেটা আমি কখনোই দেখি নাই বা শুনিও নাই মানুষের কাছ থেকে, বা শুনছি এটা কখনো চোখে দেখি নাই, এরকম একটা অবস্থা ছিল। ওগুলো দেখার পর আমি ভীত হয়ে যাই, এবং আমার ছেলে মেয়েকে নিয়ে আমি চিন্তা করি যে এদের ভবিষ্যৎ কি হবে এখানে, এবং আর কি।
আপনার হাজবেন্ডের প্রতিক্রিয়া কি ছিল যে ছোট ভাই এরকম তাণ্ডব লীলা করছে?
না, তার আর কি সে আরো দেখা যাচ্ছে, আমি একদিন তার সাথে আর কি কথা কাটাকাটি হয় যে আমার মেয়ে আর ছেলে খেলা করছে আর সে ঘুমায় আছে অন্য রুমে, তা দুই বাচ্চা খেলছে 1 বছর আর 3 বছর, ওরা কি বোঝে আর কি? ছেলে তো একটু চিল্লাচিল্লি করে আর মেয়ে তো একটু চুপচাপ, দেখা যাচ্ছে দুজনে খেলছে, কি নিয়ে জন্য ই হয়েছে? আমি কাজ করছি, আমি সংসারের সব কাজই কিন্তু আমাকে করতে হতো দুই বাচ্চা নিয়ে, আমি কাজ করতে ওরা দুইজনে খেলা করতেছে, হঠাৎ আমার দেওর উঠে এসে আমার মেয়েটাকে বকলো, হ্যাঁ ফারদিন যা চাচ্ছে দিচ্ছ না কেন? আমি এমনি মেয়ে মানুষ আর কি, তাদের ভাষায় আমি এমনি মেয়ে মানুষ দেখতাম পাই না, তুমি এমনি হইছো ভালো কথা, ছেলেটাকে কেন জ্বালাচ্ছ, ওকে সবকিছু দাও, আর আমি কখনো জেনে না দেখি না যেন ফারদিনের কাছে তুমি আসো। আমি রান্নাঘরে পাশে বারান্দাতে রান্নাঘর, আমি কথাগুলো শুনলাম,
মানে আপনার দেবর মেয়ে দেখতে পছন্দ করে না,
মেয়েদেরকে সে পছন্দ,
মেয়ে মানুষকে সে পছন্দ করে, তার মা তো মেয়ে মানুষ,
আমার বাচ্চা তো বাচ্চা, ওইটুক মেয়েকে সে মেয়ে মানুষ বলে কি করে? আমি ফার্স্ট আমার ভিতরে একটা জিনিস কাজ হলো যে সে কেন এরকম করছে আমার বাচ্চার সাথে, এবং ঠিক আছে তখন গেল, সে বাইরে চলে গেছে, তা মেয়ে আমার আর কি ছেলেটার ঘরে, ও আবার বাইরে গেছে খেলা করতে, আমার ভাড়াটে কাজ করতেছে, ও বসে বসে দেখতেছে, এবং ওইখানে আবার আমার মেয়েটাকে বকলো সে। তখন আমি বের হলাম রান্নাঘর থেকে, বারান্দা থেকে বের হয়ে বললাম যে দেখেন ভাইয়া, যদি আপনার ভালোবাসতে ইচ্ছা করে আমার দুইটা বাচ্চাকেই ভালোবাসবেন, কারণ দুইটা বাচ্চাই আমার, ছেলে হোক আর মেয়ে হোক, এবং বাচ্চা তো বাচ্চাই, ভালোবাসলে দুইজনকে সমান ভালোবাসতে হবে, নাহলে কোনো দরকার নাই। আপনি একে বকতেছেন কিছু বোঝে, ও ফেল ফেল করে মুখের দিকে তাকায় দিচ্ছে। এবং ভাইয়াটা ছেলেটাও বলতেছে যে আপনি ওর সাথে এরকম করতেছেন কেন। আমি আর কি এটুকু বলছি যে কাউকে কারোর যদি ইচ্ছা হয় আমার ছেলে মেয়েকে আদর করবে, নাহলে করবে না, এই কথাটুকু আমার শাশুড়ি এসে শোনে এবং এটা আমার হাজবেন্ডকে বলে, এবং আমার হাজবেন্ডের কথা যে তুমি ভুল করছো,
মানে আপনার দেবর যে তার সন্তানকে ঝাড়ি মারছে, একটু পিচ্ছি একটা মেয়ে, পিচ্ছি একটা ছেলে, যাদের এখনো না হাঁটাই হয়তো ঠিকভাবে শেখেনি, তাদেরকে ঝাড়ি মারছে, এবং এটা নিয়ে আপনার হাজবেন্ডের কোনো প্রবলেম না, প্রবলেম হচ্ছে আপনি কেন বললেন?
আমার শাশুড়ি তাকে কি বলছে আমি জানি না, ফার্স্ট আর কি তার সাথে আমার আর কি রেশারেশিটা শুরু হয়, এরপরে এর আগে কি হয়েছে আমি বলতেই পারি না, কিন্তু ফার্স্ট আমার ওইটা শুরু যে তার সাথে রেশারেশি। আমাকে বললো যে তুমি যাই হয়েছে তুমি ভুল করছো, আমি কোনটা ভুল করছি, যে ওর সাথে খারাপ ব্যবহার করা, কারণ তুমি তো জানো ওকে, জানি কিন্তু বাচ্চা দুইটা তো আমার, এটাও আমার এটাও আমার, ওকে ওকেও রাগ করলে আমার লাগবে, একে রাগ করলেও লাগবে, ভালোবাসলে আমার দুইটারে ভালো লাগবে, আমি ভুল করি নাই, না তুমি ভুল করছো, না আমি ভুল করি নাই। তখন আর কি আমার শাশুড়ি বলল যে বউ কথা বলতে শিখে গেছে,
বউ বড় হচ্ছে,
বউ কথা বলতে শিখে গেছে, এবং তোর দোষ, তোর দোষ, তুই বউকে একা একা বাপের বাড়িতে যেতে দিছিস।
আচ্ছা, তখন দোষ হলো বাপের বাড়ি।
এবং আমি থান্ডাপ যে একদিন কি হয়েছে যে আমি মা, আমার ফ্যামিলি কিছু প্রবলেম ছিল, আমার মা একা ছিল, তা আমি যাব, তা আমার শাশুড়ি বললাম, তখন আমার হাজবেন্ড কিছু করে না, আমার কাছে টাকা ছিল, 200 টাকা ছিল, তা আমি বললাম যে আমি যাব, তা বলল যে যাও, আমার হাজবেন্ডকে বললাম, সে কি করলো, আমি তখন টঙ্গি থেকে বনানী এসে তারপরে কিন্তু বাস চেঞ্জ করে মিরপুরে যেতে হতো, সে আমাকে বাসে উঠে দিয়ে নেমে গেল, আমি দুটা বাচ্চা নিয়ে আমি থ, সে নেমে গেল, কেন নেমে গেল আমি জানি না, আমি খুব কষ্ট করে সেদিন গিয়েছিলাম, এই কথাটা সে আমাকে আর কি বললো, আমি শুধু বললাম যে আপনার ছেলে আমাকে যেতে দিয়েছে, নাহলে আমি কখনো যেতাম না, আমি কখনো
দেখা যাচ্ছে যে বিয়ের আগে যে কথাগুলো বলা হয়েছিল যে আপনার মেয়েকে অনেক আদর করবো, যতটা আদর আপনিও করেন না, এবং পুরোটাই তার উল্টা, এবং পুরোপুরি একটা কেয়ারলেস ফ্যামিলির মতো আপনার কথাটা যেমন হচ্ছে যে স্বামী, দেবর, শাশুড়ি কেউই আসলে ওইভাবে কালচারগুলো জানে না যে কিভাবে।
তাদের ভিতরে সবচেয়ে একটা জিনিস আমি দেখেছি যেটা অশিক্ষিত মানুষ বলে না, যে অশিক্ষিত ফ্যামিলি আর কি একদম তারা ওরকমই একটা ছিল,
বেসিক্যালি তারা তো শিক্ষিত ছিল না কি,
আমার আর কি আমি যখন বিয়ে হয় তখন আমি শুনেছি যে আমার হাজবেন্ড আইপাস ছিল, কিন্তু বিয়ের পরে শুনেছি সে ম্যাট্রিক পাস।
আচ্ছা, মানে তারা তো ফ্যামিলি নিয়ে, তার আদার্স কোন বোন কিংবা
ওরা আর কি বোনরা শিক্ষিত আর কি, বড় আর কি ওরা ছোট দুই বোনটা মোটামুটি ভালো শিক্ষিত, কিন্তু এর আগে ওরকম ই ছিল,
পড়াশোনা করেনি,
এই যে প্রবলেম গুলো শুরু হতে থাকে।
আমার ভিতরে
না, আমার শ্বশুর মারা যায়, ওই ফ্যামিলি তো আর একটা সমস্যা ছিল, এত কিছু আমি জানতে
যাচ্ছি।
পরে এই যে আমার আর কি ভিতরে একটা পরিবর্তন সৃষ্টি হতে থাকে যে আমার বাচ্চাদের জন্য আমাকে কিছু করতে হবে, এই ফ্যামিলিতে থেকে আমার বাচ্চাদের মানুষ হবে না, আমি তাকে ফার্স্ট বলি যে এক কাজ করো, আমাদের বাসাটা ছিল দুইটা রুমের আর সবকিছু বাইরে, ঘরের বাইরে আর কি 10-15টা 20টা ভাড়াটের সাথে আমার সব কাজ করতে হতো। আমি ওকে বলি যে আমার বাচ্চারা বড় হচ্ছে, ওদেরকে পড়াশোনা করাতে হবে, তুমি এক কাজ করো, আমাদের বাসাটা একটা ফ্ল্যাটের মতো করো, দুইটা রুম তো আছে, সামনে বারান্দা আছে, সব মিলিয়ে সবকিছু ঘরের ভিতর করো, তাহলে আমার বাচ্চারা বারবার বাইরে যাবে না, ঘরের ভিতরেই থাকবে। তার কথা যে আমি কি যা আছে তা তাই নিয়ে থাকবা, আমি তো প্রায় 8 বছর ধরে সংসার করছি, আমি তো কখনো বলি নাই যে আমি বাইরে যাই সবকিছু করছি, এখন বাচ্চারা বড় হচ্ছে তাদের জন্য কিছু করতে হবে, এই পরিবেশে তো আর বাচ্চাদের মানুষ করা যায় না, সব ভাড়াটে ঘরের ভিতরে এসে বসে থাকে, বাচ্চাদের পড়তে বসেছি, ভাড়াটেরা সব বসে আছে, এটা অন্যরকম একটা পরিবেশ ছিল, তার ভিতরে ওই কেয়ারনেস গুলো ছিল না। লাস্টে কি হলো যে আমার আমার হাজবেন্ড বাইরে ছিল, আমার দেওর শাশুড়ির কাছে হয়তো টাকা পয়সা দিয়েছে আমি ঠিক জানি না, হঠাৎ করে ঘরের জিনিসপত্র ভাঙছে, একটা সময় দেখলাম যে তার হাতে একটা চাপাটি,
চাপাটি,
হ্যাঁ, সে আমার শাশুড়িকে মারবে, এবং আমার শাশুড়ি বাসায় নাই, আমি আমার আর কি আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আছি, তার সেটা চিন্তা, সে তার জীবন নিয়ে এসে নাই, কিন্তু আমার আমি যে ঘরের ভিতরে আছি সে তো আমার উপর অত্যাচার করতে পারত, সেটা তার ভিতরে ছিল না, সে নাই, সে ঘরের মধ্যে অনেক তাণ্ডব করলো এবং আমাকেও গালাগালি করছে, তার ভাইকে গালাগালি করছে। আমার শুধু ভয় লাগছে যে আমার ছেলেটা খুব চঞ্চল, হ্যাঁ ছেলে মেয়ে খুব চঞ্চল, বাইরে চলে যায়, যদি আমার বাচ্চাকে ধরে একটা আছাড় মারে আমি কি করবো?
মানে এটা কি নেশার কারণে?
নেশার কারণে সে টাকা চাইছে। আমি তার ভাই, তার ভাইয়ের বউ, বাচ্চারা খাচ্ছে, সে কেন নিতে পারবে না, সে কেন দিবে না তাকে? এই টাইপের আমি এত কিছু জানতাম না যে ভিতরে ভিতরে এত কিছু হচ্ছে। সেদিন আমি জাস্ট আর কি এত কিছুর পর আমি পুরো ঠান্ডা, যে আমি আমি তখনই আমার মাথার ভিতর চিন্তা যে আমি কি কি হচ্ছে, এই ফ্যামিলিতে আমি কিভাবে থাকবো। পরে কি যখন ও দুই দিন পরে আসে এবং সে ঘরে ঢুকতে দেয় নাই, তার ভাইকে বসে নানান অনেক কথা বলে, আমি আমি ঘুমাইনি, আমি জেগে আছি এবং সে কতক্ষণে আসবে আর কতক্ষণে আমি আমার কথাগুলো বলবো, কিন্তু সে ঘরে ঢোকার আগে আমার দেওয়ার এমন এমন কথাগুলো বলল এবং তার রেসপন্স আমি এভাবে পেলাম যে আমার হাজবেন্ডের প্রতি আমার সম্পূর্ণ যতটুকু সম্মান ছিল সবটুকু উঠে গেল গুরু। সেদিন থেকে আমার সম্মান সবটুকু উঠে গেছে, আমি এই সম্মানটা তার প্রতি আর আমি বসাতে পারি নাই, যে আমি ছোট থেকে বড় হয়েছি তার কাছে, সে যতই তার ভাই হোক না কেন আমার প্রতি তার অন্তত একটা কথা তো বলা উচিত ছিল যে তোর ভাবে এরকম না, তুই যেগুলো বলছিস বা ও বলতেছে যে কালকেই তোকে আমি ওই আর কি এর সাথে ডিভোর্স করাবো, কালকে এর থেকে ভালো মেয়ের সাথে তোকে বিয়ে করাবো, এরকম একটা কথা বলার পরে সে কিন্তু বলল না যে ঠিক আছে তুই মাথা গরম করিস না, এগুলো কি বলতেছিস,
মানে কোনো প্রতিবাদ
না, কোনো প্রতিবাদ নাই। আমার সেদিন খুব খারাপ লাগছিল পুরো, আমি সে ঘরে আসার পর আমি তার সাথে একটা কথাও বলি নাই। পরের দিন আমার ফোন আসে যে আমার বোনের বাচ্চা হয়েছে, আমি আমার শাশুড়ে বলি যে আমি যাব, এবং ওই ওই ইসের মধ্যে আমি আমার বোনের বাচ্চা হওয়ার পরে চলে আসি।
পরবর্তীতে ফাইনালি কি ডিসিশন নেন?
পরে অনেক আর কি এখানে আসার পরে আস্তে আস্তে আমি ডিসিশন নিই যে আমি ওখানে আর যাব না।
আপনার বাবা মার সাথে
আমি ডিসকাস করি এবং বলি, কিন্তু প্রথমত আমার মা বলে যে ঠিক আছে তুই মেয়েটাকে এখানে ভর্তি করা, আমি ওকে নিয়ে থাকবো, তুই থাক। মা এই পরিবেশে আমি তো কখনো দেখি নাই, আমার পক্ষে সম্ভব না। পরে আস্তে আস্তে এক সময় দেখা যাচ্ছে যে আমি এখানেই থেকে যাই
বাবার বাড়িতে।
হ্যাঁ সেও দেখা যাচ্ছে যে যখন আমি থাকতে শুরু করি সেও এসে থাকতে শুরু করে। এক সময় ছ মাস মতো সে কন্টিনিউ ছিল, এক সময় সে চলে গেল, আমার সাথে কি রাগ করে সে চলে গেল। চলে যাওয়ার পরে তার আর কোনো খবর নাই, কোনো খোঁজ খবর নাই, কোনো কিছু নাই। আমি আমার মাকে বললাম যে কি করবো মা, তাকে আমি ফোন আর কি তখন তো আর ফোনের এত ই ছিল না। তারপর আমি খালার বাসায় ফোন দিয়ে বলি যে খালা আর কি অয়েদের বলেন যে আমার সাথে যেন যোগাযোগ করে, তার সাথে সে আমাকে ফোন দেওয়ার পরে আর কি বোনের বাসায় ফোন দেয়। আমি গেলাম যে জিজ্ঞেস করলাম যে কি হচ্ছে এগুলো, বাচ্চারা পড়াশোনা, তাদের খাওয়া দাওয়া, তাদের সবকিছু কে করবে, তোমার কোনো খোঁজ খবর নাই? আমার যতটুকু সম্ভব আমি করছি, আমার এর থেকে বেশি কিছু করার নাই। সে তখন সেরকম কোনো কিছু করে না, দেখা যাচ্ছে সে একটা চাকরি করতো, দুই দিন গেলে পাঁচ দিন যেত না, দুই দিন তার কাজ করে আসলে সে পাঁচ দিন আর ঘরে শুয়ে বসে থাকতো, এরকম একটা ব্যাপার ছিল। পরে আমি চিন্তা করলাম যে আমাকে কিছু করতে হবে ফার্স্ট, যে এভাবে আমার ছেলে মেয়ের জীবনটাকে ই করা যাবে না, আর যে বাবার নিজের কোনো দায়িত্ব নাই তাকে তো বলে বলে দায়িত্ব বানানো যাবে না, তার সবকিছু আছে, সে কিন্তু আর কি টঙ্গী শহরে ভালো একটা পজিশনে আছে এবং তার বাড়িতে ভালো জায়গা জমি সবকিছুই আছে,
সে যদি চাইতো তাহলে অনেক ভালোভাবে রাখতে পারতো।
হ্যাঁ অনেক ভালোভাবে রাখতে পারতো। আমার আমার কথা হলো যে সবকিছু থেকে আমার বাচ্চারা কেন কষ্ট করবে। তখন আমি মাকে বললাম যে মা কি করব, তো মা বলল যে আমি তো আমার বাচ্চাদের জন্য কষ্ট করছি, এখন তোমাকেও করতে হবে হয়তো, তুমি চেষ্টা করো। তবে এটুকু বলবো যে রীতা, যে তুমি আজকে আমি তোমাকে বাইরে বের হতে বলছি, কিন্তু এমন কোনো কিছু করো না যে আমাদের মাথা নত হয়। আমার এই মার এই কথাটা সবসময় আমি কিন্তু মাথায় আমার সবসময় থাকে, যে আজকে তোমাকে ঘরের বাইর হতে দিচ্ছি, যেভাবে ঠিক সেভাবে তুমি ঘরে ফিরে আসবা। এবং আমি হন্য হয়ে চাকরি খুঁজি পুরো আর কি, এত জীবনে এত স্ট্রাগল আমি কোনোদিন করি নাই, ছোট থেকে বড় হয়েছি, ফ্যামিলিতে কষ্ট করছি, কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরতে হবে আমি এটা কখনো চিন্তা করি নাই। তবে আল্লাহর কাছে আমি জানি না কি ভালো কোনো কাজ করছি কিনা, আমি ফার্স্ট দুই তিন দিন ঘোরার পর একটা ভালো অফিসিয়াল জব পেয়ে যাই কনসাল্টিং ফার্মে রিসেপশনিস্ট হিসেবে। ওখানে কাজ করি সাত আট মাস কাজ করার পর ওখানে প্রবলেম দেখে আমি চলে আসি। চলে আসার পরে মা আবার বলে যে দেখ না আবার নতুন করে কিছু করতে পারিস কিনা। আমি যখন অ্যাডজাস্ট করতে যাচ্ছি তখন দেখি যে সে বেঁকে যাচ্ছে, এরকম একটা অবস্থা যে দুইটা বাচ্চা আছে, করি না অ্যাডজাস্ট। কিন্তু তাদের কথা যে আমি একটা মেয়ে মানুষ হলে কতটুকু কি করতে পারবো, হয়তো এক সময় আমি ফেড আপ হয়ে তাদের কাছে ফিরে যাবো, এরকম একটা চিন্তা ভাবনা। তুমি কি করতে?
আচ্ছা আচ্ছা, তার মানে আপনার শ্বশুর বাড়ি কিংবা আপনার হাজবেন্ডের মত প্রকাশ এমন ছিল যে আমি যাই করি না কেন, যেহেতু তুমি মেয়ে মানুষ, তুমি কতটুকু আর করতে পারবা, মেয়ে মানুষের ক্ষমতা কতটুকু?
আচ্ছা, এরপরে যখন দেখি যে না তাকে সে কোন রকম, তার দুইটা বাচ্চা সে নিজে কিন্তু মানুষ করছে, সে তখন চাকরি করত না, আমার ছেলেটা যখন হয় সম্পূর্ণ সে কিছু করত না, সে কোলে পিঠে করে আমার থেকে ছেলে তার কাছে বেশি থাকত, তাকে ছাড়ত না। কিন্তু সে বাবা দেখা যাচ্ছে যে মাসকে মাস বাচ্চাদের না দেখে থাকতে, বাচ্চারা ফিল করতেছে কিন্তু তার ভিতরে কোনো ফিল নাই। এত কিছু দেখার পরে যখন সে আসতো দেখা যাচ্ছে আমার সাথে খারাপ ব্যবহার করছে। এগুলো দেখে দেখা যাচ্ছে বাচ্চারা নিজেরাই, তখন আমার মেয়ে যথেষ্ট বড়, চার পাঁচ বছর বয়স, ওই বাচ্চা বলতেছে যে বাবা তুমি এমন করো কেন, তুমি আম্মুর সাথে খারাপ ব্যবহার করো, আমাদের সাথে খারাপ ব্যবহার করো, তুমি কি মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় শিখো নাই, আমার ওইটুক বাচ্চা মেয়ে বলছে মাকে বাবাকে।
দেন ফাইনালি আপনি কি ডিসিশন নিলেন?
পরে এত কিছু দেখার পরে আমি ডিসিশন নিই যে তার সাথে থাকা আমার পক্ষে সম্ভব না, কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। আমি এমন হয়ে উঠেছিল যে সে আমার কাছে একটা অসহ্যনীয় একটা ব্যাপার হয়ে গেছিল, তাকে দেখলে আমার রাগ হতো, তাকে দেখলে আমার অসহ্য লাগত আর কি, সবকিছু মনে হতো যে তার জন্যই আমার জীবনটা এরকম হয়েছে, সবকিছু তার জন্য। সে যদি তখন যদি ফিল করতো যে না একটা ছোট মেয়েকে বিয়ে করছি, আমার জীবনে ভুল করছি, সে যদি এই ডিসিশনটা না নিত,
হ্যাঁ
আজকে আমার এত কিছু করতে হতো না। এরপরে ফাইনালি আমি ডিসিশন নিলাম যে আমি এটা করব, এবং একটা কি বলে লয়ার, আপনার মহিলা সমিতি লয়ার আছে, আমি ওনাদের সাথে যোগাযোগ করি এক লয়ারের মাধ্যমে এবং তাদেরকে বলি, এবং তারাও লাস্ট পর্যন্ত তারাও চেষ্টা করছে যে আগে মিল করে দেওয়ার জন্য, কিন্তু তাদের ব্যবহার দেখে তারা বলছে যে সম্ভব, আমারাই মনে হচ্ছে সম্ভব না, তুমি যেটা ডিসিশন নাও। মাকে বুঝায় বলে যে আপনারা, আমার মনে হয় না যে আপনি যে কাজটা চাচ্ছেন যে মেয়েটা তাদের সাথে থাকুক, কিন্তু একটা সময় দেখবেন যে মেয়েটা থাকবে না, তখন আপনার বাচ্চাদের দুইটা বাচ্চারও জীবন সে নষ্ট হয়ে যাবে, আপনার মেয়ে তো নাই। পরে আমার মা এসে ফ্যামিলিকে বুঝায় বলে, তারপর আমার ভাই বাবা মা সবাই একসাথে যে আমি ডিভোর্সটা করি। এরপরে গুরু শুরু হয় যে আমার নিজের জীবন চলা, একা একা জীবন চলা, বা আর কি যতক্ষণ পর্যন্ত এই এতদিন চাকরি করছি বাইরে বেড়াইছি, তবে একটা ই ছিল যে হ্যাঁ আমি কারোর সাথে বন্ধনে আছি,
একটা ছায়া আছে,
হ্যাঁ একটা ছায়া আছে, তখন কিন্তু আমি পুরো আর কি একা। হঠাৎ আমার জীবনে একটা ছেলে আসে, তার সাথে আমার ফোনে পরিচয়, ফোনে পরিচয়, সেটা আসলে আমার দিক থেকে ফোনে পরিচয় ছিল, তার দিক থেকে এটা ছিল যে সে আমাকে দেখে, দেখে এবং আমি যেখানে কাজ করি, আমি ইউনিলিভারে কাজ করি এবং তখন ঘুরে ঘুরে কাজ করতাম, এক একদিন এক এক আউটলেটে কাজ করতাম, তো আমি যেখানে কাজ করতাম ওখানে একটা ছেলের সাথে ভালো ফ্রেন্ডশিপ হয়, এবং আমাকে দেখার পরে জানার পরে, আমি খুব ফ্রাঙ্কলি একটা মেয়ে, খুব সহজে মানুষের সাথে মিশতে পারি, এবং সে দেখে মনে হয় তার খুব ভালো লাগছিল যে একটা মেয়ে এত স্ট্রাগল করছে, এবং ওই ফ্রেন্ড ওর ওই যার সাথে আমার পরিচয় হয় ওর ফ্রেন্ডটাও ছিল ওর একটু ডিটাস, তো ও চিন্তা করে যে ওর সাথে মনে হয় আমাকে ম্যাচ হবে, এই মনে করে আমার ফোন নাম্বার, আমি পরে যখন ওর সাথে কথা বলে যেটা জানছি যে ও আমার ফোন নাম্বারটা দেয়, এবং ওর সাথে শুরু হয় কথা বলা, এবং আমি কখনোই নিজেকে লুকায় রাখি না, আমি কখনোই, আমার বিয়ে হয়েছিল, আমার দুইটা বাচ্চা আছে, আমি মনে করি যে আল্লাহর অসীম দুইটা দান আমার দুইটা বাচ্চা, যে এইটা আসলে কেউ
কথা বলবো,
হ্যাঁ অনেকে চেয়ে পায়
না, সত্য কথা,
আর আমি আমার আছে, আমি এই দুইটাকে আমি কি বলবো যে খুব হাইলাইট করতে আমার খুব ভালো লাগে, আমার মনে হয় যে ওটা ওই দুইটা আমার গর্ব,
ডেফিনেটলি প্রত্যেকটা মায়ের তাই হওয়া উচিত,
এবং আমি তার সাথে কথা শুরুতেই আমি কিন্তু তাকে সবকিছু জানাই, যে আপনি আমার সাথে কথা বলতে চাচ্ছেন, বা এটা তার ফার্স্ট কথা ছিল যে আপনাকে আমি দেখেছি, আপনাকে আমার পছন্দ করেছি এবং আপনাকে আমার ওই হিসেবে ভালো লাগছে যে জীবন সঙ্গী হিসেবে।
শুরুতেই
আমাকে সে কথাটা বলে, আমি তারপরে আমি তাকে জানাই যে আমার জীবনটা এরকম।
আপনি সব বলেন?
সব বলি
যে আপনি বিবাহিত এবং ডিভোর্স হয়ে গেছে, আপনার দুটো বাচ্চা আছে।
সে বলে যে আমি জানি যে আপনি বিবাহিত কিন্তু আপনার দুইটা বাচ্চা আছে, সেটা জানতাম না কিন্তু আমি জানলাম। তারপরও কিন্তু আমি আমার জায়গা থেকে সরে আসছি না।
এটা কত কত সালে? এটা
এটা 2007 শেষের দিকে।
আচ্ছা আচ্ছা।
এবং তার কথাবার্তার ভিতরে অনেক ভালোবাসা জড়ানো ছিল, যে একটা মেয়ে বা একটা যে কোনো ছেলে হোক আর মেয়ে হোক চাইবে যে একটা মানুষ তাকে খুব ভালোবাসুক,
প্রত্যেকটা ছেলে মেয়ে চায়।
আমার জীবনটা তো গুরু বললাম যে আমি
না পেতে পেতে হতাশায় ভরে
গিয়েছিলাম। আর আমি অবশ্যই আল্লাহর কাছে সবসময় কি যখন একা শুরু করলাম জীবন, বলতাম যে আল্লাহ যদি আমার জীবনে কাউকে যদি আনো যে আমাকে খুব আগলে রাখবে, ভালোবেসে রাখবে এবং আমাকে আর কি সব রকম ই থেকে আমাকে আগলে রাখবে, এবং আমার বাচ্চা দুটাকেও সে যেন খুব ভালোবাসে এবং খুব বড় মানুষের মন মানসিকতার মানুষ।
This track was downloaded from fusionbd.com.
পরে তার সাথে আর কি একটা মানুষকে বিশ্বাস করার জন্য যা যা করণীয় সে কিন্তু আমার জীবনে সবকিছু করেছে।
আচ্ছা আচ্ছা।
যে ফার্স্ট তার ফ্রেন্ডদের সাথে আর কি আমি তার সাথে এমন ভাবে অতপরত ভাবে জড়িয়ে যাই গুরু, যে তার ফ্রেন্ড গুলো আমাকে আর কি একটা কি বলে ফ্রেন্ডের গার্লফ্রেন্ড, এটা কিন্তু আলাদা বিষয়, ফ্রেন্ড আলাদা বিষয়। এবং আমি তার ফ্রেন্ডদের সাথে এমন ভাবে মিশে যাই যে তারা আমাকে ফ্রেন্ড হিসেবে নেয়।
আচ্ছা আচ্ছা। ফ্রেন্ডের গার্লফ্রেন্ড হিসেবে নেয় না,
ফুললি তারা আমাকে, এবং ওদের একটা সার্কেল ছিল, আছে এখনো কিন্তু সবাই দেখা যাচ্ছে ডিটাচ, কিন্তু ওই সার্কেলে আমি একজন হয়ে যাই।
আচ্ছা আচ্ছা।
এবং আমিও আর কি ওর সাথে সাথে সোয়ানের সাথে সাথে আমি ওদেরকেও ওকেও যতটুকু ভালোবাসি আমার মনে হয় যে আমি ওদেরকেও ততটুকুই
ভালোবাসি
সার্কেলটাকে, এবং প্রতিটা পার্সনকে আমি একে একে এক একজনের থেকে এক একজন মনে হয়েছে যে একে ভালোবাসি বেশি এরকম মনে হয়েছে, এবং তারাও আমাকে অনেক সাপোর্ট করছে আর কি। আমি
আপনি যেভাবে চাচ্ছিলেন যে আপনার প্রতি যদি কোনো মানুষের ভালোবাসা থাকে তাহলে যেন সেভাবে আসে যে আপনাকে আগলে রাখবে, আপনি হয়তো জিনিসগুলো পাচ্ছিলেন
আর কি। আমার জীবন যে আমি যে একটা জীবন ছেড়ে আসছি, আমার ভিতরে হতাশা এগুলো আস্তে আস্তে কাটতে থাকে, এবং একটা ফ্রেন্ডলি একটা ফ্রেন্ড বা একটা
সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত যা শুনলাম যে ক্লাস সেভেনে থাকতে আমি তো বললাম খেলার বয়সে থাকতে আপনার বিয়ে হয়, এবং আপনি বলেছেন যে আপনার হাজবেন্ড কি আপনি সেটা বুঝেননি।
না,
সবচেয়ে বড় কথা যে বয়সে বিয়ে হয়েছে ওই বয়সে আপনি বুঝেনি যে আপনার হাজবেন্ডের সাথে আমার সম্পর্কটা কি কিংবা কি হওয়া উচিত, এবং সুখ শান্তি ভালোবাসা প্রেম কিছুই আপনি টের পাননি। প্রকৃতির নিয়মে হয়তো অনেক কিছু হয়ে গেছে কিন্তু ভালোবাসা বলতে কোনো কিছু ছিল
না। যখন বুঝছি তখন বুঝছি যে আমার সবকিছু শেষ,
সবকিছু শেষ, যখন বুঝেছি তখন এটাই বুঝেছি
সবকিছু।
তো পরবর্তীতে যখন আপনি পান এগুলো আপনাকে বেশি আকর্ষিত করে,
আকর্ষণীয় বা সবকিছু মনে হচ্ছিল যে আমি অনেক কিছু না পেয়ে পাচ্ছি,
এটাই হয়তো খুঁজছিলাম।
হ্যাঁ, এটাই আমি খুঁজছি, এবং একটা আমার একটা ফ্রেন্ড যার সাথে আমি ফ্রেন্ডলি সবকিছু বলতে পারবো, একটা ফ্রেন্ড সার্কেলে যে আর কি মজা বা তারা ঘুরে বেড়ায় সবকিছু যেটা আমি দেখতাম যে মানুষ ঘুরতেছে ফিরতেছে, আমি কিন্তু ওদের সাথে মিশে সবকিছু পাই।
আচ্ছা।
আমি ঘুরতে পছন্দ করি, দেখা যাচ্ছে অফিসে এসে সবাই মিলে আড্ডা মারতেছি, ঘুরে বেড়াচ্ছি, আমাকে বাসায় পৌঁছে দিচ্ছে আর কি, জীবনটাই ছিল অন্যরকম। এবং দেখা যাচ্ছে যে ওর সাথে পরিচয়ের 6 মাসের মাথায় ওর খালাতো ভাই বিয়ে হয়।
আচ্ছা।
ওই বিয়েতেও আমাকে যেতে বলে, ফার্স্টলি আমি মনে করছি যে যাবো না, এবং ওভাবে নাক গুছিয়ে বের হয়ে পড়ি, এবং সে আমাকে বলে যে অবশ্যই তোমাকে আসতে হবে, এবং ওর মামাতো ভাই ওর একটা ফ্রেন্ড ও আসে কুষ্টিয়া থেকে, ওদের বাড়ি কুষ্টিয়া, আসার পরে ও বলে যে তোকে আসতেই হবে দোস্ত, নাহলে কিন্তু তোকে আমি বাসায় যেয়ে হলেও আমি নিয়ে আসবো। স্যার ঠিক আছে, তোকে এত কষ্ট করতে হবে না, আমি আসবো। এবং আসার পরে বিয়েতে বুঝেন যে মোটামুটি ফ্যামিলির সবাই থাকে, আত্মীয় স্বজন সবাই থাকে, ওর মা অসুস্থ ছিল দেখে আসে নাই, কিন্তু মোটামুটি সবাই ছিল, এবং সবার সামনে আমাকে পরিচয় করায় দেয় যে আমি একে ভালোবাসি, একে আমি বিয়ে করতে যাচ্ছি
সবার সামনে।
সবার সামনে, এর থেকে মনে হয় আর কিছু পাওয়ার নাই,
যেটা আপনি এখন পর্যন্ত কোনোদিন পাননি, মানে আপনার ওই জীবন পর্যন্ত এখন পাননি,
এতটা ভালোবেসে বা এতটা ই করে
এবং সব জেনে
জেনে শুনে। যে আমি তাকে সবসময় অনেক সম্মান করি, যে আমার যারা পরিচিতরা শুন আর কি, আমার ওর সাথে সম্পর্ক আমি কিন্তু ও সবাইকে জানাই, কিন্তু আমি কিন্তু তখন রিয়েলাইজ করি যে কি করব কি করব। আমি ভালোবাসতেছি ঠিকই, কিন্তু আমি চিন্তা করতেছি যে আমরা কিন্তু সময়েছি, সেম এজ, এবং আমি যতটুকু ম্যাচিউরড হয়েছি, আমার দুইটা বাচ্চা হয়েছে, আসলে সে আমার জন্য পারফেক্টনেস, কিন্তু আমি প্রায় দেড় বছর পর্যন্ত চিন্তা করার পরে ওর ভালোবাসা এত বেশি ছিল গুরু যে অবশ্যই আমি বাধ্য। ও আমাকে ফার্স্টলি বলে যে ঠিক আছে তুমি তো আমাকে এখনো আমি ভালোবেসে ফেলছি, তুমি কিন্তু ভালোবাসো নাই,
দেড় বছর হয়ে গেছে ইতিমধ্যে।
এর প্রথমে আমাকে বলছিল যে আমি তোমাকে ভালোবেসে প্রপোজ করছি কিন্তু তুমি তো আমাকে এখনো ভালোবাসো নাই, কিন্তু যখন তুমি আমাকে ভালোবাসবে তখন তোমার জন্য আমি সবকিছু করবো।
আচ্ছা আচ্ছা।
কিন্তু ওর সাথে মিশতে মিশতে একটা সময় যে দেখলাম যে আমি মনে হয় যে ওর থেকে বেশি ভালোবেসে ফেলছি, এবং দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব হতো যে ও জিজ্ঞেস আর কি, আমি বলতাম যে আমি তোমার থেকে বেশি ভালোবাসি, ও বলতো যে না আমি তোমার থেকে বেশি ভালোবাসি, তুমি বুঝো নাকি ভালোবাসা কাকে বলে। আর মাঝে মাঝে দেখা যাচ্ছে ও আমাকে কষ্ট দিত যে আমি ভালোবাসি নাকি সেটা বোঝার জন্য
আর
কি, তখন বলতো যে কষ্ট কাকে বলে জানো, ও দেখা যাচ্ছে যে আমাকে ফোন দিছে, কল ওয়েটিং পাইছে, আমি যে কোনো কারোর সাথে কথা বলছি, মার সাথেই বলি না কেন, তার খুব আর কি এটা সে কখনোই সহ্য করতে পারতো না যে সে ফোন করছে আমার কল ওয়েটিং, কার সাথে যেন আমি কথা বলছি, এ ব্যাপারটা ছিল ওর ভিতরে। তা ও তখন বলতো যন্ত্রণা কাকে বলে জানো, জ্বালা কাকে বলে, ভালোবাসা কাকে বলে, ভালোবাসায় কষ্ট কাকে বলে, আমি সেগুলো ফিল করি, তুমি কখনো যদি কারোর সাথে কথা বলো বা ই করো আমার মনে হয় যে কেউ আমার কাছ থেকে তোমাকে দূরে সরায় নিয়ে যাচ্ছে। আমি তো সবসময় আর কি ওর সাথে চলার পরে, ওর সাথে মেশার পরে, ওর সাথে ওকে ভালোবাসার পরে গুরু আমি এটা চিন্তা করতাম যে আমার ফ্যামিলি কি বলে, হয়তো বা আমরা সময়ে যে ও একটা কিছু করতেছে এখনো সেরকম ভাবে করতে পারতেছে না, হয়তো বা আমার ফ্যামিলি বলবে যে সে তোর জন্য পারফেক্ট না, তুই অন্য কিছু চিন্তা কর, কিন্তু আমার সোয়ান কখনো অন্য কিছু চিন্তা করবে এটা আমি করব, আমি চিন্তা করতাম যে আমি কাউকে কথা দিছি তাকে আমি তার সাথে আমি বেইমানি বা তাকে কোনো কিছু আমি ই করতে পারবো না, এরকম চিন্তা করতাম। এবং দেড় বছরের মাথায় ওর মা আমাদের বাসায় যায়, দেড় বছর কি পনেরো দুই বছরের মাথায় ওর মা আমাদের বাসায় যায় এবং আমার মার সাথে কথা বলে আসে, আমার ছোট ভাইয়ের সাথে কথা বলে আসে, এবং আমার ছোট ভাই দেখে বলছিল এটা ছেলে, তো মা বলল যে হ্যাঁ এটাই ছেলে। তা আমার ছোট ভাই দেখে, কারণ ওর থেকে আমরা আমি ওর থেকে অনেক ছোট কিন্তু ওকে কিন্তু আমার থেকেও ছোট লাগে আর কি, কিছু বলে নাই যে হ্যাঁ একটা ছেলে পছন্দ করে তার মাকে পর্যন্ত নিয়ে আসছে, এটার থেকে বড় কিছু কিন্তু হয় না যে একটা ছেলে সে পছন্দ করে এবং সবকিছু জেনে শুনে পছন্দ করে এবং তার মাকে আমাদের বাসা পর্যন্ত নিয়ে আসছে, যে শুধুমাত্র আমার মাকে বলার জন্য যে আপনার মেয়েকে আমার ছেলে পছন্দ করে, আমিও আমার ছেলের সাথে একমত এবং আমার বাচ্চাদের দেখার জন্য সে একান্ত আমার বাসায় যায়, এবং বলে আসে যে দেখেন ওরা নিজেরা নিজেরা পছন্দ করছে, আমার ছেলে একটু সময় লাগবে দাঁড়া হতে কিন্তু আপনার মেয়েটাকে আপনি কোথাও ই করেন না। এবং আমার মা কিন্তু ওই কথাটা কিন্তু সে শুনেছে, এবং যখন ওর মা বলছিল যে কতদিনের ভিতর তোরা বিয়ে করবি, তা আমি ফার্স্টে বলছিলাম যে দুই এক বছরের মধ্যে করবো, যখন টাইমটা শেষ হতে থাকে তখন আমার মা বলছিল যে কি খবর, তখন মা ওর মা তো অসুস্থ বছরখানিক সময় দাও, ওর মাকে চিকিৎসা করতে করতেই তো টাকা পয়সা চলে যাচ্ছে যা ইনকাম করে, আমাকে নিয়ে এখন আমি একজন পারফেক্টলি না হলে আমি দেখা যাচ্ছে দুদিন পর সংসার করতে শুরু করলাম, তুমি বলতেছো যে কি বেছে নিয়েছিস, এর থেকে এরকমই ভালো না, সম্পর্ক আছে এটা থাকুক, এমন না যে আমি আর কি আমার এখনই বিয়ে করতে হচ্ছে, আমার বাচ্চাদের মানুষ করতেছি, ও নিজেকে
দাঁড়ো সব জানে,
হ্যাঁ ও তো জানে
দেখছে প্রতিনিয়ত সব দেখছে,
হ্যাঁ কিন্তু পুরো একটা জিনিস আমি ওকে খেয়াল করতাম যে ও আমাকে খুব ভালোবাসে, তার ভিতরে দায়িত্বশীলতাও আছে, কিন্তু ও আমাকে অনেক সময় খুব তাচ্ছিল্য করতো, অনেক সময় খুব বেশি ভালোবাসত,
যেমন
দেখা যাচ্ছে যে ছোট ছোট কারণে আমার সাথে খুব ঝগড়া করতেছে, এবং ও সবসময় ঝগড়া করত, এবং দেখা যাচ্ছে ঘন্টাখানিক পরে ফোন করে বলতো যে তোমার সাথে ঝগড়া করে কখনো আমি পারি না, কারণ তুমি ঝগড়াই করতে পারো না, কারণ ও দেখা যাচ্ছে আমাকে নানান কথা বলতেছে আমি চুপচাপ শুনলাম, আমার কষ্ট লাগছে, আমি কাঁদতেছি, কিন্তু তাকে কোনো বললাম না যে প্রথম থেকে আমি আসলে কাউকে ওভাবে কোনো কিছু বলি না। ওর ভালোবাসাও প্রকাশ করতেছে, কিন্তু আমার ভালোবাসা কিভাবে প্রকাশ করব? আমি চুপ থেকে তার আমার ভালোবাসা প্রকাশ করতাম। এবং মধ্যখানে এটা আর কি গত বছর 2009 ওর মা খুব অসুস্থ হয়ে পড়ে কুষ্টিয়াতে। ওর মা বলল যে আমি যদি বেঁচে না থাকি তখন তো আমি রিতাকে দেখতে পারবো না, তুই এক কাজ কর রিতাকে নিয়ে একটু আয়, আমি ওকে দেখব। আমি ওর সাথে মাকে বললাম, ফ্যামিলি কাউকে বলি নাই, শুধু মাকে বললাম যে মা ওর মা দেখতে যাচ্ছে অসুস্থ, কি করব, আমি কি যাব ওর সাথে? তা মা বলল যে প্রথমে কিছু বলে নাই, পরে বলছে যে ঠিক আছে অসুস্থ একটা মানুষ দেখতে যাচ্ছে, আমি তিন দিনের জন্য ওর সাথে যাই। এবং ওদের বাড়ির কে গ্রাম, একটু গ্রাম অঞ্চল তো, যে যতই তারা ই হোক না কেন তার একটা মেয়ে গেছে। ওর দাদি আমাকে বলতেছে যে কি বিয়ে না করেই চলে আসছো, যে দাদি এখনো তো আপনার নাতি কিছু করতেছে না, একটু কিছু করুক সেরকম তখন আমরা বিয়ে করব। তো আমার আসার সময় একটা কথা বলে যে নাতি ছেড়ে দিও না, ধরে রেখো, আর যত তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় ততই ভালো, কারণ ছেলেদেরকে এভাবে ছেড়ে দেওয়া ঠিক না, ওরা দেখা যাচ্ছে একটা সময় অন্য মনস্ক হয়ে যেতে পারে। আমি আর কি সবচেয়ে বড় কথা যে গুরু আমি তাকে প্রচন্ড আকারে বিশ্বাস করতাম, এত কিছুর পরে গুরু যে অন্য কিছু হবে আমি কখনো চিন্তা করি নাই।
না আপনি যে বিশ্বাস করতেন তার কারণ কিন্তু বিশ্বাস করার মতো কাজ সে করেছে,
সে অর্জন করছে। দেখা যাচ্ছে যে আমি আমি তো চাকরি করি, অনেক আছে যে আমার কলিগ ফোন করে বা কলিগে আছে হয়, কিন্তু এই ব্যাপারগুলো একদম অপছন্দ করত। আমি যতক্ষণ তার সাথে থাকতাম দেখা যাচ্ছে যে একটা ফোন আসছে, সে খুব বিরক্ত। আমি পারত পক্ষে তার সাথে থাকাকালীন আমি ফোন রিসিভই করতাম না, শুধু মা ছাড়া বা বোন ছাড়া, এরকম ছিল। এবং
বলা যেতে পারে যে আপনাকে অন্ধের মতো সে ভালোবাসত।
হ্যাঁ, এবং সে আমার মনে হয় যে সে বাসত তার ভিতরে আর কি। হঠাৎ করে আমি কিছুদিন হলো যে চেঞ্জ দেখতে পারি। চেঞ্জ কি, যে অহেতুক সে খুব বেশি রাগারাগি শুরু করে, খুব বেশি দেখা যাচ্ছে আমাকে তাচ্ছিল্য করতেছে। আমি
হঠাৎ করে
কিছু করতে পারতেছি না, আমি তো আমার দুইটা বাচ্চা আছে, আমার তাদেরকে সামলাতে হয়, সবকিছু মিলাই আমাকে চলতে হয়। এবং এই বছরের শেষের দিকে যেটা হয় যে আমার বাচ্চাদের ভর্তি করতে অনেক টাকা পয়সা লাগে, আমি কারো কাছ থেকে এক টাকা সাহায্য নিই না গুরু, আমি নিজেও জমাতে পারি না, কিন্তু যে বেতনের টাকা দিয়ে এই টাকা দিয়ে আমি সবকিছু করি।
আচ্ছা আচ্ছা।
তাই এমন হয় যে আমি বাচ্চাদের ভর্তি করে আমার হাতে টাকা পয়সা ছিলই না, অনেক কষ্ট করে আমি ওই দুই মাস চলেছি। এবং এমন হয়েছে যে আমি অফিস থেকে গাড়ি দিয়ে কি 10 নম্বর পর্যন্ত গেছি, 10 নম্বর থেকে বাসা পর্যন্ত হেঁটে গেছি, এরকমই হয়েছে। এর মধ্যে ওরও অবস্থা খারাপ ছিল, ও এক চাকরি চলে ছেড়ে দেয় বসা ছিল ওই টাইমটা, আমিও তাকে সেরকম ফোন করতে পারতাম না, সেও পারত না, ফোন করে কমপ্লেন করতো যে তুমি কি ব্যাপার ভুলে গেছো, ফোন দাও না, তুমি জানো আমার ব্যাপারগুলো, আমি পারতেছি না। তো বললো যে একসময় তো পারতে, যে সবসময় তো মানুষের পরিস্থিতি একরকম থাকে না, তুমি তো বোঝা উচিত। দেখা যাচ্ছে যে বলছে আবার ঠিক হয়ে গেছে, এরকম ছিল। একটা পর্যায়ে দেখলাম যে খুব বেশি আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, এবং আমি সব ফ্রেন্ডদেরকে বললাম যে দেখ এরকম করতেছে কেন, আমি তো আমার কোনো রং পাচ্ছি না, কারণ আমার দিকটা আমি সবসময় স্ট্রং। আমাকে দেখা যাচ্ছে ও বলতো যে দেখো কখনো যদি তোমার ফল পায় তখন কিন্তু দেখো, আর আমি খুব আর কি এত বেশি ভালোবাসতাম যে ও চলে যাবে এই কথা আমি কখনো চিন্তা করতে পারতাম না। হঠাৎ করে খুব রাগ করতেছে, আমার খুব কষ্ট হতো যে কেন ও রাগ করতেছে, এরকম একটা ব্যাপার ছিল হঠাৎ। তারপর আমি ওর ফ্রেন্ড সব ফ্রেন্ডদের সাথে কথা বললাম, একে একে ফ্রেন্ডগুলো না আমাকে বলতেছে যে দেখ রিতা, যে মনে হয় যে সোহান তোর জন্য পারফেক্ট না,
এতদিন পর কেন
আর কি। তারা দেখতেছে যে ও আর কি একটার পর একটা চাকরি করতেছে, নিজেকে এস্টাবলিশ করতে পারতেছে না, আমার দুইটা বাচ্চা আছে, সবকিছু মিলায় ওদের মনে হচ্ছিল যে পারফেক্ট না, এবং ভিতরে কোনো কিছু ছিল নাকি আমি জানি না।
আচ্ছা আচ্ছা।
আমি পরে ও যখন আমার সাথে খুব রাগারাগি করতেছে, আমি ওকে একদিন বলি যে তুমিও রাগারাগি করতেছো, সবাই একে একে আমাকে এই কথাগুলো বলতেছে কেন। তা ও বলতেছে যে অ্যাকচুয়ালি মনে হয় সবাই মনে করছে যে আসলে আমি তোমার জন্য পারফেক্ট না, কারণ তারা তো তোমার বন্ধু, তোমার ভালোটাই সবসময় তার চিন্তা করে, আমি জানি যে তারা আমার ভালোটাই চিন্তা করে। জানুয়ারির 20 তারিখে সে আমার সাথে এমন রাগারাগি করল, 20 তারিখে এসে সে আমার আমার আংটি দেয়া ছিল তার, তারপর তার একটা হাত লেখা দাঁড়িয়ে আমাকে নিয়ে, তারপর আমার সেল ফোন একটা ছিল ওর কাছে, ওর ফোনটা নষ্ট হয়ে যাওয়ার পর আমার আমি আর কি আমার দুই আমার দুলাভাই একটা সেট দেয়, আমি ওকে দিয়ে দিই, আমি পরে একটা সেল ফোন অনেক কষ্ট করে কিনি, আমি এক সপ্তাহ সেল ইউজ না করে আমি একটা সেল কিনে ওকে দিয়ে দিই যে তুমি চাকরি বাকরি খুঁজতেছো তোমারই লাগবে, আমি বাসায় যে মার ফোন থেকে ফোন দিতে পারবো বা মার ফোন থেকে অফিসে যোগাযোগ করতে পারবো, ওই ফোন তারপর আংটি টাংটি সব ফেরত দিয়ে যায়। আমি সেদিন খুব আপসেট হয়ে যে কেন এগুলো হচ্ছে, আমার তো কোনো দোষ নাই। আমি আমি ওকে বলতাম যে দেখো যদি আমার কোনো দোষ থাকে তুমি আমাকে বলো বা আমাকে প্রমাণ সহকারে দাও যে রীতা তোমার এই দোষ হচ্ছে তো আমি তোমাকে মেনে নিতে পারতেছি না, তুমি চলে যাও, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে দোষ দেখাতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমি তোমার জীবন থেকে যাব না, তুমি যতই চলে যেতে যাও আমি তোমাকে ধরে রাখবো, কোথায় যাবা। আর ও একটা কথা সবসময় আমিও পরে যে কথাটা বলতাম ও সবসময় বলতো কোথায় যাবা তুমি, ঝগড়া টগড়া করতো তারপরে বলতো যে কোথায় যাবা তুমি, আমি তোমাকে যেতে দিলে তো তুমি কোথায় যাবা, তুমি পৃথিবীর শেষ মাথায় গেলে আমি তোমাকে তোমাকে ছাড়বো না, সেখান থেকে তোমাকে আমি আমার কাছে নিয়ে আসবো, এরকম কথা বলতো। পরে আংটি টাংটি ফেরত দেওয়ার পর আমি ওকে বললাম যে দেখো কি হচ্ছে আমি ঠিক জানি না, তোমার সাথে অনেকদিন আমার যোগাযোগ হচ্ছে না দেখা হচ্ছে না, তবে আমি তোমার সাথে দেখা করতে চাই, যদি লাস্টবারের মতো বলো তো ঠিক ঠিক আছে তোমার সাথে দেখা করব। পরে আমার ছুটির দিন একদিন আমি ওর সাথে দেখা করি আমার ফ্রেন্ডদের বাসায়, তা ও আর কি শুরু থেকে আনছি আচ্ছা ঠিক আছে তোমার কি হয়েছে তুমি আমাকে একটু বুঝাই বলো যে তোমার এই জন্য সমস্যা হচ্ছে, দেন আমি ঠিক আছে। ও ফ্রেন্ড দেখা যাচ্ছে যে সাগরও বলতেছে যে যেটা হবে তোর জন্য আজকে ভালো হবে, মিথুনও বলতেছে যে আমি ঠিক জানি না কি হচ্ছে তবে মনে হয় তোর জন্য ভালো হবে, আমি তো পুরো ঠান্ডা যে ওরাও এই কথা কেন বলতেছে। আমি আর কি মিথুন রে আমরা খুব ফ্রেন্ড তো মারামারি করি, তো আমি ওরে ধরছি যে বল কি হয়েছে তুই তোরা এভাবে বলতেছিস কেন, তো বলতেছে যে না তো আর কি মিথুন বলে তো তোর হেতারের কাছে জিজ্ঞেস কর হেতানেরই বলবে, এরকম করে কথা বলে। পরে ওকে আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, তা ও আর কি ফানলি সবকিছু বলে, সিরিয়াস কথা বলতেছে ফান, আমি কোনটাও সিরিয়াস বলতেছে আর কোনটা
মজা করছে
আমি বুঝা কষ্ট। তা ওকে আমি জিজ্ঞেস করলাম ও হাসতেছে বলতেছে তোমার সাথে সিরিয়াস কোনো কথা বলতে গেলে না আমার খুব হাসি পায়, কারণ তোমার চেহারাটা তুমি এমন ভাব করো যে আমার হাসি পাই যে তুমি কাঁদতিস কেমন করতিস আমার, ঠিক আছে আমি মুখ ঢেকেই তোমাকে বলি, আচ্ছা তুমি যেভাবে পারো সেভাবে আমাকে বলো। তো বলতেছে যে একটা কথা বলি, হ্যাঁ বলো, এরকম যদি হয় যে তুমি আছো তোমার পাশাপাশি একজনকে তোমার মতন করে যেন আমি কাউকে ভালোবাসি এটা তুমি কিভাবে দেখবা, আমি হেসে দিছি এটা কখনোই সম্ভব না। বলতেছে যে যদি হয় শুনো মানুষের একজনকে একজনের কাছ আর কি চলে যেতে হবে দেন আরেকজনে আসার সুযোগ হবে, কিন্তু একজন আসছে আর একজন আসবে এটা কখনোই সম্ভব না,
অথবা যেটা হতে পারে যে একজন থাকে তার সাথে অভিনয় করবো পরবর্তী জনকে প্রকৃত অর্থে ভালোবাসবো, কিন্তু একই সাথে দুজনকে একই ভালোবাসা তো সম্ভব না।
ওর কথা আর কি ও আমাকে বুঝাতে যাচ্ছে যে না আমি দুজনকে একইভাবে একই রকম ভাবে ভালোবাসি, আর এটা কখনোই সম্ভব না, তুমি কিন্তু আমার কাছে মায়ের খাবা দুষ্টমি করার জায়গা পাও না, এটা কখনোই সম্ভব না। তা ও ভিতরে মধ্যখানে আর কি একটা দিন এবং একটা রাতের জন্য উধাও কি সকালবেলা ওর সাথে আমার দেখা হয়েছে, ওর কাছে টাকা ছিল না আমি ওকে কার্ড দিলাম যে আমার ব্যাংকে টাকা আছে তুমি তুলে নাও, ও 300 টাকা তুলে নিয়ে বললো যে ঠিক আছে আমি ওষুধ আনতে হবে আমাকে যাত্রা বাড়ি যেতে হবে, ঠিক আছে যাও তুমি ওষুধ নিয়ে আসো, অসুস্থ ছিল তো ওর এক রাত একদিনের মধ্যে কোনো খবর ছিল না। আমি ও বললো যে আমি একবার ফোন দিছি দুপুরের দিকে বলতেছে আমি বাসায় আসতেছি, তখন সে মনে হয় বাসায় এসে ঘুমাই গেছে, ওর ফোন বন্ধ, আমি বাসায় ফোনে ফোন দিলাম উনি বললো যে বেরোয় নাই, তারপরে একে একে সব ফ্রেন্ডদের আমি ফোন দিছি কেউ বলতে পারে না। ও রাত 10টার দিকে একবার আমাকে ফোন দিয়ে বললো যে তুমি বাসায় কেন ফোন দিছ, তোমার কোনো খোঁজ খবর নাই তুমি বললে বাসায় গেলে আমার ভিতরে আর কি আমি চিন্তিত তো হচ্ছে আমার, কেন জানি খুব খারাপ লাগতেছে, আমি এই জন্য সবাইকে ফোন দিছি যে তুমি কোথায়, এটা কি আমার জানা কি কি ভুল হয়েছে নাকি, কেন তুমি বাসায় ফোন দিছো, আমার খুব আমার খুব রাগ না, আমার খুব কষ্ট লাগছে যে মানুষটাকে আমি হন্য হয়ে খুঁজছি এসে আমাকে ফোন করে ঝাড়িয়ে মারতেছে, এবং সারা রাত আমার ঘুম হয় নাই, দেখি যে কিছুক্ষণ ফোন করলে আবার অফ করে, আবার ফোন করলে আবার অফ করে, রিসিভ করে না, ফোন যাচ্ছে ও বন্ধ করে দিচ্ছে এরকম। সেদিন আমার খুব আর কি ইয়েছে যে কোথায়, হঠাৎ করে তাকে মনে হয়েছে যে সে কোথায়, আমি কখনো তাকে সন্দেহ করি না। তো সেদিন আবার সাগর বলল যে ও মেয়েটার বাড়ি কোথায় আমি ঠিক ভুলে গেছি এই মুহূর্তে, যে ও মেয়েটাকে পৌঁছে আর কি, যদি কোনো সম্পর্কই না থাকে একটা মানুষকে সে পৌঁছে দিয়ে আসে কি করে, আর আমি সাগরের কথা সবসময় বিশ্বাস করি যে ও কখনো হুটহাট করে কোনো কথা বলে না, দুষ্টামি ফাজলামি করে, কিন্তু আমাকে যে কথাটা বলে সিরিয়াসলি বলে। আমাকে মধ্যখানে বলছিল যে রীতা চোখ কান খোলা রাখিস, চোখ কান খোলা রাখা কি আছে, একটা মানুষের দেখা যাচ্ছে যে সে ফোনে কথা বলতে পারে, ইন্টারনেটে চ্যাট করতে পারে, কোনো সমস্যা নাই তো, কিন্তু আমার যে বিশ্বাসটা যে সে আমাকে খুব ভালোবাসে, এর মধ্যে আরেকজন আসবে আমি কখনো বিশ্বাস করি না। ইভেন সেদিন আমি আর কি যখন সাগর আমার এই কথাটা বললো আমি খুব ভেঙে পড়ি, যে আমি বিশ্বাসই করতে পারি না যে আমার সোহান কারোর সাথে গেছে, কাউকে পৌঁছে দিতে গেছে, কোনো মেয়ের সাথে গেছে। আমি খুব কান্নাকাটি করি এবং আর কি ওর গার্লফ্রেন্ড আমাকে বুঝায় যে আপু আপনি এত কান্নাকাটি করতেছেন যে কিছু তো হয় না, এনসি দেখো আচ্ছা মনে করো যে ও চাচ্ছে যে আমি আমি তখনও কিন্তু বিশ্বাস করি না যে তার সাথে কোনো মেয়ের সম্পর্ক আছে। আমি ওকে বলি যে দেখো ও হয়তো চাচ্ছে যে আমি আমার ছেলে মেয়ে আছে, ও এখনো এস্টাবলিশড হতে পারতেছে না, ও চাচ্ছে যে আমি ও আমার জীবন থেকে সরে গেলে হয়তো আমার ভালো কিছু হবে, কিন্তু দেখা যাচ্ছে যে ও একটা জীবন পার করে আসছে, ওই জীবনটা একটা দাগ পড়ে গেছে আমার সাথে ওর এতদিনের সম্পর্ক, আমি যদি এখন ওকে ছেড়ে চলে যাই ও আমি আমার বাচ্চাদের নিয়ে একসময় দেখা যাচ্ছে থাকতে পারবো, আমার জীবনে কেউ না আসুক কিন্তু ওর জীবনে কিন্তু আরেকজন আসবেই, কারণ ওর কিন্তু কোনো পিছুটান নাই, কিন্তু দেখা যাচ্ছে দুই বছর আবার তার আরেকজনের সাথে দুই বছর সম্পর্ক থাকতেছে আবার ভেঙে যাচ্ছে, এভাবে তো লাইফ চলে না। আমি চাই ওকে সারা জীবন ধরে রাখতে, আগলে রাখতে, আমি চাই না যে ও জীবন থেকে চলে যাইতে, ও যে আর কি ভয়টা পাচ্ছে আমার মনে হয় না যে ও একটু আন করতে পারলে এই সমস্যাটা থাকবে।
This track was downloaded from fusionbd.com.
এবং ও সন্ধ্যার দিকে একটু বাইরে যায় সাগরের সাথে, যাওয়ার পরে আসে, আসে যখন তখন পর্যন্ত আমি কাঁদতেছি, ও এসে বলতে তুমি এরকম পাগলের মতো কাঁদতেছো কেন, আমি বললাম যে দেখো আমার মনে হচ্ছে যে কি জন্য আমার কাছ থেকে সরে যাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে ভিতরে, তো বলতেছে যে আমি কোথাও যাইনি, তুমি আমাকে নিয়ে কেন চিন্তা করতেছো, আমি শুধুমাত্র সবাই আমাকে বলতেছে যে তোমার জন্য আমি পারফেক্ট না, এই জন্য আমি চাইছি যে ওদের কথা মতো আমি নিজেও চিন্তা করছি যে আমি তোমার জন্য পারফেক্ট না, এই জন্য তোমাকে আমি এই কথাগুলো বলছি যে তুমি আমাদের জীবন থেকে সরে যাও, কিন্তু সত্যি কথা বলতে যে আমি তোমাকে এত বেশি ভালোবাসি আমি নিজে সরতে পারতেছি না।
এটাকে আপনার বয়ফ্রেন্ড বলছে, মানে সোহান বলছে?
হ্যাঁ সোহান বলতেছে যে আমি নিজেও চাই না যে তুমি আমার জীবন থেকে চলে যাও, আমারও অনেক কষ্ট হচ্ছে, তুমি এভাবে কাঁদতেছো আমার, তুমি আর কেঁদো না, আমি তোমার জীবন থেকে যাইনি, যাব না, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে যা যা বলছি সব মিথ্যা ছিল, সব বানানো ছিল, যে শুধুমাত্র তুমি আমার জীবন থেকে চলে গেলে তোমার জীবনটা ভালো হবে, সবকিছুতেই কিন্তু তার বড় মানসিকতার কিন্তু পরিচয় দিলো, এখানে কিন্তু সে যে ছোট মানসিকতার পরিচয় দিচ্ছে না, তার প্রতিটা কথায় প্রতিটা বিষয়ে কিন্তু সে খুব বড় মনের অধিকারী সবসময় সে প্রকাশ করছে। পরে আবার সাগর এসে বলল যে না রে দোস্ত সত্যি কথা ও যেটা বলতেছে সেটাই আসলে চাইছি আমরা, এটাই যে তোর কথা তো আমরা চিন্তা করি যে তোর দুইটা বাচ্চা আছে, ও এখনো ওরকম এখনো পর্যন্ত দাঁড়াতে পারতিছে না, হয়তো তোর ফ্যামিলি তোর জন্য বেটার কিছু খুঁজবে বা খুঁজতিছে, তুই সেটা আসতে দিচ্ছিস না, সে অবশ্যই সেটা তো হবে, কিন্তু আমি তাকে ভালোবাসি, আমি তাকে কথা দিচ্ছি, আমার আমি জানি যে আমার বাচ্চা দুইটা আমার দুইটা বাচ্চা আছে, কিন্তু তাদের আমার আমার মনে হয় না যে আমার বাচ্চাদের জীবনে কোনো সমস্যা হবে, একটা মানুষ পাইলে তারা আরো ভালো হবে, তাদের একটা সঙ্গী পাবে তারা, আমি আমি এভাবে চিন্তা করি, আমার ফ্যামিলি আছে সবাই আছে সাপোর্ট করে আমার বাচ্চাদের একটা না একটা গতি হয়ে যাবে, কিন্তু আমি ওকে চাই যে আমার জীবনের জন্য যে আমি একটা সময় আমি একা হয়ে যাব, তখন কিন্তু আমাকে কাউকে লাগবে, আর আমি যাকে ভালোবাসি তাকেই আমি চাইবো। এরপরে সেদিন সে সবকিছু শেষ, তারপরে সে একটা চাকরি পায় এবং সে আমাকে সবসময় সাপোর্ট করে, যতক্ষণ পর্যন্ত তার কাছে থাকে সে আমাকে সাপোর্ট করে, এবং পয়লা বৈশাখের আগে আমার বাচ্চাদের কাপড় চুপড় কিনে দেয় সে। এবং আমার ফোনটা হঠাৎ করে পানিতে পড়ে নষ্ট হয়ে যায়, আমি ইউজ করছিলাম, এবং সে পরে দুই তিন দিন আমার কাছে ফোন নাই, আমি আমার ফোনটা ইউজ করতেছি, তাও ওর অফিস থেকে ও একটা ফোন নেয়, ফোন নেওয়ার পর বলে যে তুমি এই ফোনটাই ইউজ করো, তোমারটা ইউজ করো, আর ওটা ঠিক হলে পরে আবার দেখা যাবে। পরে আমি ফোনটা নিয়ে চালু করি, চালু করার পর 13 তারিখের কথা আমি বলছি,
এপ্রিলের 13 তারিখ আগের দিন,
এবং আমার জীবনে অসীম কোন কিছু অপেক্ষা করতেছিল আমি জানি না গুরু। আমি ফোনটা নিয়ে আর কি ওকে ফোন দিব, ফোন দিয়ে ফোন কয়েকবার ফোন দিয়ে ধরে না, পরে আমি কি জন্য যেন মেসেজ অপশনে যাই যে পয়লা বৈশাখ মেসেজ করতে হবে, দেখি ভালো কোনো মেসেজ আসছে কিনা, নাহলে লিখতে হবে, এই করতে করতে সেন্ড মেসেজে চলে যায়, কি জন্য আমি কখনো যাই না গুরু। যাওয়ার পরে আমি পরপর 3টা মেসেজ দেখি, আর মেসেজগুলো কোনো খারাপ কোনো কিছু ছিল না, কিন্তু এত বেশি আবেগ, এত বেশি ভালোবাসা ছিল গুরু যে আমার হাত পাও ঠান্ডা হতে শুরু করে, যে আমি কি দেখলাম কি হচ্ছে। আমি ওকে সাথে সাথে ফোন দিই, তুমি কোথায়, আমি স্বাভাবিক, আমার ভিতরে কষ্ট হচ্ছে আমি স্বাভাবিক, আমি বললো যে আমি তো কি ওর এলাকার ফ্রেন্ডদের সাথে বেরোইছি, আমি যাবো আর কি, ওরা ধরছে ওদের সাথে বেরোইছি, আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি বাসায় চলে যাও, আমার ভিতরে কাজ করতেছে আমি কি করব। পরে আমি ওই ফোনে একবার ফোন দিই,
আচ্ছা যে নাম্বারে সে এসএমএসগুলো পাঠিয়েছে,
হ্যাঁ ওর সাথে কথা বলে আমি ওই নাম্বারে একটা ফোন দিই, ফোন দেওয়ার পর একটা মেয়ে ধরে, মেয়েটা ধরার পর আমার মাথা ঠিক নাই, আমি তারপর আবার ওকে ফোন দিই, দেখি যে ফোনটা বিজি, কল ওয়েটিং, আবার আমি ওই নাম্বারটাই ফোন দিই,
মেয়ের নাম্বারে,
ওই মেয়ে ওই নাম্বারটাও বিজি, আমি বুঝলাম যে সে ওর সাথে কথা বলতেছে, মনের ভিতরে ডাক দিচ্ছে যে এরকমই কোনো কিছু হচ্ছে। পরে ফোন রাখার পরে কি ব্যাপার, আমি স্বাভাবিক যেভাবে কথা বলি, কি ব্যাপার তোমাকে আমি অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছি, কার সাথে তুমি এতক্ষণ কথা, কখনো আমি ওকে বলি না যে কার সাথে কথা বলতেছো, সেদিন আমি জিজ্ঞেস করছি যে তুমি কার সাথে কথা বলতেছো, তা ওর মামা তো বোন পিঙ্কি, ও ঢাকায় আসে, ও বলতেছে যে আমি পিঙ্কির সাথে কথা বলতেছিলাম, কালকে বেরোবে তো, কখন কি বেরোবে এ ব্যাপারে কথা বলতেছিলাম, তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি তাড়াতাড়ি বাসায় চলে যাও। তারপরে হলো আমি ফোনটার সাথে সাথে রাখার পরে আমি ওর মামাতে ভাই শুভকে ফোন দিলাম, যেটা আমার ফ্রেন্ড ওর ফ্রেন্ড, এক কথা দুই কথা বলে বললাম যে এই পিঙ্কির নাম্বারটা দে তো, কালকে ও বেরোতে বেরোবে কিনা, ও ঢাকায় আছে, ওর সাথে আমি দেখা করলাম না, কালকে ছুটি আছে আমি দেখা করব, বলে ও নাম্বারটা দেয়, নাম্বারটা দেওয়ার পরে দেখি যে বাংলাহীন নাম্বার, আমার কোনো সন্দেহ আর কোনো কিছুতে বাকি থাকলো না, আমি ওই মেয়ে আর কি পিঙ্কিকে আর ফোন দিই না, আমি বললাম যে ঠিক আছে তুই রাখ পরে কথা বলবো না। এরপর আমি আবার ওকে ফোন দিই, ফোন দিয়ে বলে আর কি আমার ততক্ষণে আমি পুরা ইয়ে, আমি বললাম যে কি করতেছ, বললো যে এই এখানে আছে, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, এই কথার উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে, যদি তুমি সত্যি বলো তো ভালো কথা, মিথ্যা বললে বা আমি যদি প্রমাণ পাই হয়তো তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না, এরকম কোনো কিছু হবে আর কি আমার মনে হচ্ছে, মনে হচ্ছে যে পয়লা বৈশাখে আমি অনেক বড় কিছু পেতে যাচ্ছি, এরকম কেন যেন মনে হচ্ছে। তা ও বলতেছে তুমি উল্টাপাল্টা কথা বলতেছো, অ্যাজ ইউজুয়াল সবসময় এরকম বলে, যে আমি তারপর ফোন নাম্বারটা বলার পরে ও কেমন যেন একটু শক, বলতেছে যে কি নাম্বার বলতেছো আমি জানি না, আমি নাম্বারটা ফোনে ছিল আমি পাইছি এবং একটা কাজ করছি যে আমি নাম্বারে ফোন দিয়েছি, ফোন দিয়েছি শোনার পর ও রাগ হয়েছে যে তুমি ফোন দিছো মানে, হ্যাঁ ফোন দিছি এবং ওই নাম্বারে একটা মেয়ে ছিল, আমি তাকে কিছু জিজ্ঞেস করি নাই তোমাকে জিজ্ঞেস করার জন্য যে সে কে, তা বলতেছে তুমি যখন আমাকে না জিজ্ঞেস করে ফোন দিয়েছো তাহলে তুমি তাকে জিজ্ঞেস করো সে কে, সে যদি কিছু বলে তারপরে তুমি বললে না সম্পর্ক থাকবে কি থাকবে না তার উপর ডিপেন্ড করবে। গুরু আমি কখনো ওর কথা অবাধ্য হই না বা কখনোই আমি সন্দেহজনক ভাবে কোনো কিছু করি না, তো সেদিন আমার খুব কষ্ট হচ্ছিল যে আমি কিছু একটা করব। আমি তারপরে আবার শুভকে ফোন দিই যে শুভ একটা কথা জিজ্ঞেস করি, বলল যে কি, যে তুই কি জানিস যে তোর ভাইয়ের কারোর সাথে সম্পর্ক আছে, ও চুপ, তার মানে কিছুটা হলে জানে যে তার ভাই কোনো কিছু করতেছে, কিন্তু তারা বোঝানোর চেষ্টা করছে, যখন বোঝে নাই তখন আমাকে বলছে যে তুই সরে যা, কারণ তার ভাইকে তারা আর কি ওভাবে আমার কাছে উপস্থাপন করতে পারতেছিল
না। ভাই
ভাই এবং ফ্রেন্ডরাও একমাত্র মিথুন ছাড়া এই ব্যাপারটা ফুললি কেউ মিথুন জানতো না, যে জানতো যে একটা মেয়ের সাথে কথা বলে চ্যাট করে ফ্রেন্ডলি সম্পর্ক, তার সাথে যে একটা সম্পর্কে পৌঁছে গেছে সেটা মিথুন জানতো না। এবং মিথুন আমার সম্পর্কটা সব ফ্রেন্ডদের থেকে ঊর্ধ্বে, এবং মিথুন আমাকে অনেক বেশি পছন্দ করে মেয়ে হিসেবে, বন্ধু হিসেবে, সবকিছু হিসেবে, এবং আমার সাথে কোনো অন্যায় কখনোই, এবং এই জন্য ও মিথুনকে কিছু জানায় নাই। এবং আদার্স সব ফ্রেন্ডদেরকে বলছে, কিন্তু তারাও কিন্তু সাপোর্ট করে নাই যে তুই যা করতেছিস ভুল করতেছিস। এখানে কিন্তু রীতা জড়িত আছে যে তোর অতপরত ভাবে জড়িত, এবং সে এমন ভাবে কি ব্যাপারটা এই পর্যন্ত চালায় আনছে যে কেউ বুঝতেও পারে না, এত কিছু কেউ জানে না। আমি মেয়েটাকে ফোন দিলাম, মেয়েটাকে ফোন দিয়ে আমি লাস্টে মেয়েটাকে ফোন দিলাম তাকে জানার জন্য, এবং বললাম, আমি আমার পরিচয় দিলাম, যে বললাম যে আমি রীতা বলছি, কোন রীতা, আপনি কে বলছেন একটু বলবেন, তা আমি মেয়েটার নাম বলতে চাচ্ছি না। পরে বললো যে আমি অমুক বলছি, আপনি সোহানকে চিনেন কি করে, বলছে আপনি সোহানের কে চিনেন কি করে, আমাকে আবার উল্টো বলছে আমি সোহানের বউ, আমি তাকে এভাবে বলি যে আমি সোহানের বউ। তা ও আগের ব্যাপারটা জানে, সোহানের যে আগে বিয়ে হয়েছিল ওই ব্যাপারটাও জানে,
সোহানের আগে বিয়ে হয়েছিল,
এবং তার সাথে ছাড়াছাড়ি হওয়ার 7-8 মাস পরে আমার তার সাথে সম্পর্ক হয়।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
কিন্তু আমার ব্যাপারে ও কিছুই বলে নাই তাকে,
মানে ভেবেছিল যে বউর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে আপনি সেই বউ।
হ্যাঁ, ও আমাকে বলতেছে আপনি কি সে, না আমি রীতা, রীতা। ও পুরো অবাক, ও কিন্তু কিছু জানে না, ওই মেয়েটার কোনো দোষ নাই। পরে আমি বললাম যে আপনাদের সম্পর্ক কিভাবে, কি সম্পর্ক আপনাদের, ও বলল যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিরকম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক, আমাকে উল্টা বললো যে আপনি কি বোঝেন না। আমি তখন আর তাকে কোনো কিছু জিজ্ঞেস করি না, সে আমাকে একে একে জিজ্ঞেস করতেছে আপনাদের সম্পর্ক কতদিনে এই সেই, আমি বললাম সবকিছু। বলার পর বলতেছে যে আপু আমি তো নিজে অবাক হয়ে যাচ্ছি যে কি হচ্ছে আমার সাথে, তো ওর আর কি 1 বছর ধরে মনে করেন যে তার সাথে ইন্টারনেটে পরিচয়, ফেসবুকের সাথে তার সাথে কথাবার্তা, তারপরে একে একে আস্তে আস্তে আর কি টোটালি 6 মাস ধরে তাদের সাথে অ্যাফেয়ার, আর 6 মাস ছিল তার সাথে ইন্টারনেটে ফেসবুকে।
তার মানে বলা যেতে পারে যে 1 বছর ধরে সে আপনার জীবনও আছে এবং তার জীবনও আছে, এবং 6 মাস ধরে পুরোপুরি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক, এবং সেই সাথে আপনার সাথে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক,
আমার সাথে মনে করেন যে আমি তো তার বউ। এবং দেখা যাচ্ছে যে এমন কোন জায়গা নাই, এমন কোন স্থান নাই যে আমি তার বউ না,
এবং সে তো ভরা মানে মজলিশে সবার সামনে বলেছিল যে,
এবং মনে করেন যে ওই ওর এলাকার ওই ফুটপাতের দোকানদারও চিনে যে আমি সোহানের বউ।
আচ্ছা আচ্ছা, মানে এইভাবে আপনাকে প্রেজেন্টেশন করা হয়েছে,
এবং পাশাপাশি ওর সাথে যে সম্পর্ক করেছে এবং তাকেও যে বাধ্য করেছে ভালোবাসতে, তাকেও আমাকে যে সব, আমি সবচেয়ে বেশি কষ্ট পাইছি গুরু যে আমাকে যে সব কথাগুলো বলছে না ওকেও সে কথাগুলো বলছে, এবং আর কি আমি শোনার পরে সারা রাত আমি তখনই খুব আর কি কাপায়ে জ্বর আসে এবং সারা রাত ঘুমাই নাই, সকালবেলা উঠে আমার বড় ভাইয়ের জন্মদিন 1 বৈশাখে, এবং আমি ওর সাথে কথা বলে বললাম যে দেখো তুমি এখনই কিছু বলো না, কারণ ও তো আমাদের দুজনকে এমন ভাবে রাখছে যে কেউ আমরা কোনো কিছু না বুঝি, তুমি কিছু বলো না, আর আমার দিক থেকে আমি কিছুই বলবো না যতক্ষণ ও আবার ঢাকায় ছিল না, তুমি ঢাকায় আসো তারপর দেন সামনাসামনি আমরা ওকে জিজ্ঞেস করবো যে ও কেন করছে। তো বললো যে হ্যাঁ আপু ঠিক আছে আমি ঢাকায় আসি একসাথে, ও আমাকে অলরেডি আপু ডাকছে যে তুমি আমার বোনের মতন, যা হবে আমরা দুজনে মিলে করব। এবং আমি যেটা দেখছি যে অনেক ক্যালকুলেশন করে দেখছি যে ও মেয়েটারও কোনো দোষ ছিল না। পরে 1 বৈশাখের দিন সকালে আমি মাকে বলতেছি যে মা আমার ইচ্ছা করতেছে না যে আমি শাড়ি টাড়ি পরি, আমার খুব খারাপ লাগতেছে। তা মা বললো যে তুই বেরোবি, সবাই পড়বে কেন পড়বি না, এরকম একটা ভাবছে, আচ্ছা ঠিক আছে পড়ি, যাই হোক অ্যাজ ইউজুয়াল আমার ইচ্ছা না থাকা শর্ত আমি আমার ফ্যামিলির জন্য আমি গোজগাজ হয়ে বড় ভাইয়ের বাসায় যাই, বড় ভাইয়ের বাসায় যাই, ওকে ফোন দিই যে তুমি কোথায় বেরোবো, আমরা সবসময় অকেশনালি আমরা সবসময় একসাথে থাকি ফ্রেন্ডরা সবাই মিলে। তো বললো যে আমার একটু অফিসে যেতে হবে, আমি 12টার মধ্যে চলে আসবো, তুমি থাকো বড় ভাইয়ের বাসায়, আমি তোমার ওখান থেকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসবা, আমি তাড়া দিচ্ছি খুব, যে কতক্ষণ আমি ওর সামনে যাব। পরে 12টা বেজে গেছে, আমি আবার ওকে ফোন দিলাম, কি অবস্থা তুমি কোথায়? বলতেছে আমি এখনো অফিস থেকে বেরোতে পারি নাই, আমি আসতেছি, তুমি একটু ই করো, শোনা রাগ করো না, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে আসো। আমি কিন্তু ভিতরে খুব উদ্বেগ যে কতক্ষণে কি হবে, এর মধ্যে ওই মেয়েটার সাথে আমার কথা হয়েছে, ও মেয়ে বলতেছে যে আপনার সাথে কি কথা হয়েছে? হ্যাঁ আমার সাথে কথা হয়েছে, আমার ফোন তো ধরে নাই বা ফোন বন্ধ পাচ্ছি এটা সেটা। আচ্ছা কোনো সমস্যা নাই, তুমি চিন্তা করো না যে আমি ওর সাথে কথা বলতেছি, বা যদি এরকম হয় যে তুমি কথা বলতে যাচ্ছ, ওর ফোন যদি বন্ধ থাকে আমি চালু করে দিব, তুমি কথা বলে নিও, আমি আমি যে আছি সেটা, বা আমি তুমি বুঝবে না যে ও আর কি, ও বুঝতে পারবে না যে আমি জানি। ওকে আমি সাপোর্ট করতেছি অলরেডি আর কি, আমি মেয়েটাকে সাপোর্ট করতে শুরু করছি, মনে হচ্ছিল যে আমার কোনো দোষ ছিল এই জন্য সোয়ান এই কাজটা করছে। আমার যখনই আর কি আমি ব্যাপারটা বুঝতে পারছি তখনই মনে হয়েছে আমার কোনো দোষ ছিল। তারপরে মিথুন ফোন দিল যে সোয়ানের সাথে আমার কথা হয়েছে, আমি বাসায় যাচ্ছি, তুই আমার সাথে চলো, ওখান দিয়ে চলে যাবে, কারণ অফিস থেকে আসতে দেরি হচ্ছে, ও দিক দিয়ে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, দুই নম্বরে আমি আসতেছি। বড় ভাইয়ের বাসা থেকে আসলাম, ওর সাথে যেতে 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 আর কি, ওরা আমি বলতেছিলাম আর কি, জাস্ট আমি ওকে তখনও জানাইনি, মানুষ এরকম হয় কি করে দোস্ত, হঠাৎ করে মানুষ চেঞ্জ হয়ে যায় বা কেমন যেন, বলতেছে কেন তুই এভাবে কথা বলতেছিস, এই দিনে তুই এভাবে কথা বলতেছিস কেন, তোকে এরকম লাগতেছে কেন, সাচ্ছিস ঠিকই কিন্তু মনে হচ্ছে না যে মরা মরা লাগতেছে এভাবে বলতেছে। তারপরে যেতে যেতে ওই মেয়েটা ফোন দিছে ওকে, ফোন দেওয়ার পরে কথাবার্তা বলার পরে কি তোকে কে ফোন দিল, কই কেন, একটা মেয়ে ফোন দিছে, কে? আমি ওর নামটা ধরে বললাম, ও ফোন দিছে, ও প্রথমে আর কি চাচ্ছিল যে আমাকে না জানাক যে তার ফ্রেন্ড একটা ফ্রেন্ডের সাথে কথা বলে, ওর ফ্রেন্ডের সাথে ও কথা বলছে, আমি জানলে হয়তো কষ্ট পাবো, ও প্রথমে বলতে চায় নাই। আমি যখন নাম্বারটা বললাম যে নাম্বারটা এত না, ও তারপরে চুপ হয়ে যায়, তো বললো যে তুই ব্যাপারটা জানলি কি করে। আমি পরে ফোনটা বের করে বললাম যে মেসেজগুলো দেখ, মেসেজগুলো দেখার পরে বললো যে আচ্ছা এই কাহিনী, তার মানে তুই ওকে জিজ্ঞেস করছিস? শুনছি আমি এখন ওকে জিজ্ঞেস করি নাই, ও আসলে আমি জিজ্ঞেস করব, বা হয়তো আমি এখনই জিজ্ঞেস করব না। এই কথা বলতে বলতে আমি আর উত্তরাতে ওর বাসা আমি যাই, এর মধ্যেখানে ওর মেয়েটা আমাকে ফোন দেয় এবং এমন একটা কথা বলে গুরু, আমি বাসের মধ্যে আমি নিজেকে ঠিক রাখতে পারি না, আমি কাঁদতেছি। ও মিথুন বলতেছে যে দেখ নিজেকে সামলা, যে আমি ওকে ব্যাপারটা বলার পর ও একদম যে ফ্রেন্ডের প্রতি যে ওর বিশ্বাসটা, ও বলতেছে না একটা মেয়ে বললো তুই বিশ্বাস করলি, আমি জানি না। আমি বললাম যে একটা মেয়ে সহজেই নিজেকে নিয়ে এত ভাবে এইভাবে বলতে পারে না। কথা বলতে বলতে বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর আমি আমি নিজেকে সামলাতে পারতেছি না গুরু, নিজেকে স্বাভাবিক করতেছি যে ও আসার আগে আমি যেন স্বাভাবিক হয়ে যাই, ওর সামনে আমি কোনো সিনক্রেট করব না, এখনই আগে আসুক মেয়েটা তারপরে। পরে এর মধ্যে ও ফোন খুলছে, ওর সাথে কথা বলতে বলতে ও মেয়েটা আমার নাম বলে ফেলছে, বা আমার সাথে কথা হয়েছে কথাটা বলে ফেলছে। ও আবার মেয়েটা আমাকে ফোন করে বলতেছে যে আপু আমি নিজেকে সামলাতে পারি নাই, আমি ওকে বলে ফেলছি আপনার ব্যাপারে, আপনার সাথে কথা হয়েছে, যে খুব ভালো করছো, সমস্যা নেই আমি সামলাই নিব ব্যাপারটা। ও আসলো, আসার পরে আর কি ও জানছে যে আমি ওর সাথে কথা বলছি, ও ঢুকে যেটা করে যে আমাকে দেখে বা ভালো লাগতেছে বা একটা কমেন্টস করে, ও এসে আমার সাথে একটা কথা বলে নাই, আমার দিকে একবারও তাকায় নাই, এবং এসে মিথুনের সাথে কথা বলতেছে যে চল আর কি, কি কি অবস্থা, কখন কখন যাবি, বাইরে খাবো, এসে একটু রেস্ট নি, ওর সাথেই কথা বলতেছে। তা আমি ওর দিকে তাকাই আছি, কি ব্যাপার তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? তারপরে ও আমাকে বললো যে তোমার কি কোনো মেয়ের সাথে কথা হয়েছে? কেন, কত মেয়ের সাথে কথা হইতে পারে, তোমাকে আমি কি বলবো নাকি কার সাথে কথা হইছে? কই না তুমি মনে কারোর সাথে কথা বলছো, বলছি তো বলছি তো। আচ্ছা ওই বিষয়ে আর কোনো কথা বললো না, এর মধ্যে ও আমাকে মেসেজ পাঠাচ্ছে এবং মিথুনকে পাঠাচ্ছে, তা আমি মেসেজ দেখার পরে মিথুনকে কিছু গালাগালি করে ও মেসেজ পাঠায় মেয়েটা।
কেন, মানে প্রবলেমটা কি মেয়েটার?
মেয়েটার প্রবলেম যে মিথুন জানে, সাগর জানে, শুভ জানে, রকি জানে, ও সবাই জানে ওর সাথে ওর একটা সম্পর্ক, কিন্তু এবং আমাকে কেন বলে নাই, এরকম একটা ব্যাপার। কিন্তু মিথুন এই ব্যাপারে কিছুই জানতো না। ও আমাকে ফোনটা দিয়ে বললো যে দেখ, এরপর আমি ঠিক থাকতে পারি কি করে? আমার ওর ফোনে টাকা ছিল না, ও যে মেসেজ করবে বা ফোন দিবে ওর কাছে টাকা ছিল না। আমি বললাম যে তুই আমার ফোন থেকে ফোন করে কথা বল। কই না, আমি যেটা বলবো নিজের ফোন থেকে বলবো, তোর ফোন থেকে কথা বলবো না। এর মধ্যে ও আর কি বলতেছে যে আমাদের দুপি আবার মেসেজও পড়তে পারে, এত কিছু বোঝেও আমার ওর আর কি ওদের সার্কেলে আমাকে দুপি বলে ডাকে। আমার এত কষ্ট লাগছে, এত জিদ লাগছে। ও হেলান দিয়ে শুয়েছিল, আমিও বসেছিলাম পাশে, আমি জাস্ট ঘুরে যাই ওকে একটা চড় মারি। এবং মিথুনও জাস্ট বললো যে কি হলো, ও বলতেছে যে কি জানি বলতে পারি না, কারণ ও বুঝছে যে আমি সবকিছু জানি এবং সে কোনো প্রতিবাদ করে নাই।
মানে এই কথাটি বলার উদ্দেশ্য কি ছিল যে আমাদের ধূপি এখন মেসমেস পড়তে পারে? মানে কি আপনি যে বেশি দূর পড়াশোনা করতে পারেননি, কিংবা
হয়তো আমাকে নেগলেস করতে চাইছে, বা আমি আসলে কি ঠিক জানি না গুরু, আমি নিজেকে খুব তখন ওই মুহূর্তে আমি যে কি অবস্থা চলতেছে আমি আপনাকে বোঝাতে পারবো না।
এসএমএস গুলো কি ইংরেজিতে ছিল না বাংলায় ছিল?
আর কি ইংরেজিতে ছিল, কিন্তু
বাংলায় যেটাকে বলা হয়
বাংলিশ ছিল। অতএব আমি পড়াটা আমার পক্ষে কোন বেশি কষ্টদায়ক
ছিল, তার ধারণা ছিল যে হয়তো এত স্মার্ট তার গার্লফ্রেন্ড কিংবা তার
আর কি আমাকে খুব সহজ সরল একটা মেয়ে সে সবসময়। আর আমি যে অনেক ও অনেক সময় অনেক কিছু বোঝাতে চাইতো, আমি একটা জিনিস কি আমি নিজেকে একটু লুকায় রাখতে পছন্দ করি, যে ও আমাকে যেভাবে দেখতে যাচ্ছে আমি ঠিক সেভাবে, আমি কিছু জানি কিছু বুঝি আমি সেটা বুঝতে দিতাম না।
আচ্ছা আচ্ছা,
এটা আমি করতাম
যে ও যেটা দেখে ও যেটা ভেবে পছন্দ পায় আমি সেভাবে থাকতে চাই,
সেভাবেই থাকি, আমি কখনোই নিজেকে ওভাবে করি নাই। পরে হঠাৎ করে ও ফোনটা খোলে, ফোনটা খোলার পরে হঠাৎ করে মেয়েটা ওকে ফোন দেয় এবং মনে হয় যে ওকে থ্রেট দেয়।
আচ্ছা,
আমরা তখন বাসায়, আমি কাঁদতেছি, ও হঠাৎ করে বলতেছে যে চলো বাইরে যাবো। আচ্ছা, আমি বাইরে যাব না, আমি এই অবস্থায় আমি বাইরে যেতে পারবো না, আমি তোমার কাছে অনেক কিছু বলার আছে যে শোনার আছে, আমি এখন এই মুহূর্তে বাইরে যাবই না। পরে বলতেছে যে না, তোমাকে এখন যেতেই হবে। মিথুনে বলতে আর কি সে আর কি পাগলামি করতেছে যে যেতে হবে, চলো বেরোতে হবে। আমি বলছি না, আমি এখন যাব না, আমিও একটু তারামি করতেছে। পরে মিথুন বলল যে ও বুঝে বললো যে ঠিক আছে, আমাদের তো অ্যাকচুয়ালি বাইরে যাওয়ারই কথা ছিল, আমরা তো কিছু খাইনি, চল বাইরে যাই, খাওয়া দাওয়া করি, তারপরে কথা বলি। মিথুন বোঝানোর পরে ঠিক আছে, পরে বললো যে কান্নাকাটি থামা, কান্নাকাটি করার সময় আছে, জিজ্ঞেস করি, আমরা খেতে খেতে ওকে জিজ্ঞেস করবো, তুই আমি তো তোর সাথে আছি, তুই চিন্তা করিস না, চল। পরে কি হলো যে আমাকে বেরোতে হবে, তো ও মিথুন রে বললো যে এরকম ওর বন্ধু বান্ধব পাঠাতে পারে। তা মিথুন বলতেছে যে তুই আমার এলাকায় থাকে, তুই ভয় পাচ্ছিস, আমি এখানে আছি, আমার এলাকায় এসে কেউ ই করে যাবে এটা তো ই না। বলতেছে আমি তো আমাকে নিয়ে চিন্তা করতেছি, আমি জিতাকে নিয়ে চিন্তা করতেছি, আমি চাই না যে ওর উপরে কোনো বিপদ আসুক। এ বলে আমরা বাইরে আসলাম, ওরা খেতে বসলো, আমাকে জিজ্ঞেস করলো খাবেন, আমি খাবো না, আমি জাস্ট একটু পানি খাবো। এবং খেতে খেতে মিথুন একে একে ওকে প্রশ্ন করলো, ই করলো, আমি ওকে বললাম যে তোমার সাথে ওর এই সম্পর্ক, ও তখন অস্বীকার, কারণ ওই মেয়েটার সামনে নাই, ওতে অস্বীকার করতে পারে। আমি ঠিক আছে, আমি বিশ্বাস করলাম মেয়েটার দোষ বা মেয়েটা মিথ্যা বলতেছে, কিন্তু তুমি কেন করলা ঠিক জানি না, আমি কেন করছি জানি না, কিন্তু আমি তোমাকে নিয়ে থাকতে চাই, কারণ আমি জানি যে তুমি যেভাবে ভালোবাসো অন্য কেউ আমাকে এত ভালোবাসা দিতে পারবে না, বা আমি অন্য কারোর সাথে এত সুখে থাকতে পারবো না। আমার কথা হলো যে তুমি এত কিছু করছো, তুমি জানো না, তাহলে আমার কোনো দোষ ছিল? আমার ভিতরে কোনো অপূর্ণতা ছিল? তুমি পূর্ণতা খুঁজতে চাইছো? মিথুন একটা বললো যে এত কথা জিজ্ঞেস করতে চাই না, এখন তুই কি চাস, এক কথায় উত্তর করবি। এ বলতে বলতে যে ফোনে টাকা ভরবো, ততক্ষণে রুমা ওকে মেসেজই করতেছে, বারবার এক একটা ই করে করে মেসেজ করতেছে, সরি। পরে ই করলো, বের হয়ে বললো যে মিথুন বললো যে তুই এখন বলবি, বলার পরে যা ডিসিশন হয়। ও কিছুক্ষণ চিন্তা, আমি জানি যে অনেক সময় ও হঠাৎ করে একটা কিছু বলে, মুখে বলে এক কথা, মনে থাকে আর এক কথা। ও বললো যে না, আমি ইতার সাথে থাকতে চাই না। মিথুন আমার হাতটা ধরে বললো যে চল।
আচ্ছা আচ্ছা, তার মানে শাওন স্পষ্ট বললো।
হ্যাঁ, তখন আর কি আমি মনে হচ্ছে যে ও আসলে কি বলতে চাচ্ছে ও নিজেও জানে না, হঠাৎ করে কি চিন্তা করে ও একটা কথা বলছে, আমি এটা বিশ্বাস করি না, মানি না। আমার ভিতরে এটা কাজ করতেছে।
তারপরে শাওন তো বলেছিল যে আমি রিতার মানে আপনার সাথে সাথে থাকতে চাই না,
ফার্স্ট বলছে আমি ও আমার সাথে থাকতে চাই,
পরবর্তীতে আবার বলল থাকতে চাই,
যখন সিরিয়াসলি যখন জিজ্ঞেস করছে ও একবারে না করছে। আমার কেন জানি মনে হয়েছে যে মন থেকে বা কোনো কিছু, আমি তখনও কিন্তু মেয়েটা সম্পর্কে অত কিছু তো জানি না, আমি তো আগে জানতে হবে, আমি একটা ডিসিশন নিব, আমার এতদিনের একটা সম্পর্ক আমি এত সহজে ভেঙে ফেলবো এটা তো না। মিথুন আমাকে ধরে মেন রাস্তা পর্যন্ত নিয়ে যাওয়ার পর বললো যে বলতেছে কি করবি তুই, আমি এত তার সহজেই চলে যাব মিথুন, আমি এতদিন এত কষ্ট পাইছি, এত কষ্ট দিচ্ছে, আমি তো যাইনি, এত সহজে আমি কিছু না জিজ্ঞেস করে আমি চলে যাব, আমার তো অনেক কিছু জিজ্ঞেস করার আছে ওর। ও আমার উপর একটু মনক্ষুণ্ণ হলো যে তুই কি জিজ্ঞেস করবি, আচ্ছা তুই জিজ্ঞেস কর, আমি চলে গেলাম। ওই বলেও আমি দাঁড়ায় থাকলাম, ও রাস্তা চেঞ্জ করে চলে গেল, তাও একটা মার্কেটের হিসেবে বসেছিলাম, আমি ওর সামনে গেলাম, তা বলতেছে যে আমি একটা ভুল করছি, আমি একটা অন্যায় করছি, তুমি কি আমাদের আমাকে তোমরা কি ক্ষমা করতে পারো না, একটা ভুলের কারণে তুমি আমাকে ছেড়ে চলে যাবা। আমি একে একে ওকে প্রশ্ন করতেছি যে এইগুলো কেন হয়েছে, তুমি এটা করছিলা, এটা হয়েছিল, বলতেছে যে হ্যাঁ সবকিছু হয়েছিল কিন্তু কেন করছে আমি জানি না, আমি তোমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসি এবং অনেক ভালোবাসি, আমি তোমাকে চাই। পরে আমি ঠিক আছে যা হয়েছে হয়েছে, এখন আমি এই ব্যাপার নিয়ে কথা বলবো না, আগে ও আসুক তারপর কথা বলবো। তারপর বললাম যে চলো যাই, তা ও বলতেছে যে বাসে যাবো না সিএনজিতে যাবো, কেন টাকা কি বেশি হয়ে গেছে, না আমি সিএনজিতে যাবো, আমি ঠিক আছে। পরে সিএনজিতে ওঠার পরে ওর সাথে কথা বলতে 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 একসময় আমি সেন্সলেস হয়ে পড়ি, সেন্সলেস হয়ে পড়ে আমি জানি না কতক্ষণ সেন্সলেস ছিলাম। আমরা তখন পাঁচটার দিকে মনে হয় সিএনজিতে উঠি, ও আমাকে শ্যামলিতে একটা ক্লিনিকে নিয়ে যায়, ওখানে মনে হয় দুই আড়াই ঘন্টা থাকার পর আমার সেন্স আসে, এবং এর মধ্যেখানে ও মেয়েটাকে ফোন করছে, ওকে গালাগালি করছে, ওকে বলছে যে আমার যদি কিছু হয় ওকে ওর সাথে ই হবে, ও মেয়েটা আবার থ্রেট দিছে যে ঠিক আছে তুমি আসো কি হয়, এই এই নানান কথাবার্তা। পরে আমি সুস্থ হওয়ার পর আমাকে বাসায় দিয়ে আসে, ও নিজে বাসা পর্যন্ত দিয়ে আসে, বাসায় যায়, পরে চলে আসার পর আমি ফোন দিয়ে আছে তুমি কেন এই কাজগুলো করছো, আমি ঠিক মানতে পারতেছি না যে কেন হয়েছে কাজগুলো, আসলে আমি আমার কোন এমন না ছিল যে আমার সাথে তোমার গ্যাপ ছিল, হ্যাঁ মধ্যেখানে কিছুদিন কথা কম বলছি কিন্তু আমার সাথে যে তোমার গ্যাপ ছিল বা কোন রকম যে কোন রকম কোনো কিছু ছিল না কখনো গুরু, কেন তুমি এই করছো, ও কোনো কথা উত্তর দেয় না ভাই। পরে আমি সাড়ে দশটার দিকে কি পনেরো এগারোটার দিকে ওকে ফোন দিছি যে কল ওয়েটিং আসতেছে, পরে চারপার দেওয়ার প্রথমে আমি মনে করছি ওর সাথে কথা বলতেছে বলুক, কারণ ওরও কিছু কথা রাখতে পারে বলুক না। পরে দেখি যে অনেকক্ষণ পর আমি বারবার ফোন দিচ্ছি, পরে ও ফোনটা রিসিভ করে বলতেছি যে আমি ওর সাথে কথা বলতেছি, তোমার সাথে কথা পরে বলি। আমি বললাম যে এক কাজ করো কনফারেন্সে নাও, আমি জাস্ট শুনবো যে ওর ওপিনিয়নটা কি বা ওর কি কথা,
ওর কি কথা।
তখন দেখা যাচ্ছে যে আমি মনে মনে চিন্তা করলাম যে ও এক কথা বলবো, এক কথা বলবো, আমি কিছু বুঝবো না, কারণ আমি এখানে আমার ইটা অনেক বেশি। পরে যখন একে একে গুরু ওরা কথা বলতে থাকে, ওর কোন উত্তর নাই, সোহানের কোন উত্তর নাই, ও এক একটা কথা বলতেছে যে কি ছিল, এটা কি ছিল, ওটা কি ছিল, সবকিছুই ছিল গুরু, ওর কথা হলো সবকিছুই ছিল, আমি এখন কি এই পর্যায়ে আসে আমি রিতাকে চাই, ওকেও কথা বলতেছে, ফোনেও কথা বলতেছে। পরে ও মেয়ে কি কান্নাকাটি করে ফোনটা রেখে দিল যে তাহলে আমি কি ছিলাম, তুমি কি আমাকে রাস্তার মেয়ে মনে করছো, এসে বলে ফোনটা রেখে দেওয়ার পরে কান্নাকাটি করে। তো আমি আমার ওই কথাগুলো শোনার পরে যখন আর কি ওই মেয়ের সামনাসামনি কথা যেটা ফোনেই হোক, যখন একটা মানুষ আর কি চুপ হয়ে আছে, অতএব সে কাজটা করছে, আমার কাছে অস্বীকার করছে কিন্তু তখন প্রমাণ হয়ে গেছে যে সে কাজটা করছে, সে দোষী, এবং আমি এর মধ্যেখানে আমি কি ওকে। পরে আবার আর কি আমি বললাম যে দেখো যা হয়েছে মনে হচ্ছে যে সবকিছুর ইসে আমি দোষারোপ, আমার হয়তো কোনো কমতি ছিল যার জন্য তুমি কোনো কিছু খুঁজতে যায় তাকে পাইছ, তার ভিতরে সব পূর্ণতা পাইছ। তো বলতেছে যে আমি তো তোমাকে ছাড়ি নাই, আমি দেখো তুমি যে কখন আমাকে ছেড়ে দিছ তুমি নিজেও জানো না, আমি হয়তো তোমাকে ধরেছিলাম এই জন্য তুমি আমাকে ধরে রাখছ। বলছে যে না আমি তোমাকে কখনো ছাড়ি নাই। আমি কান্না করতে করতে বললাম যে তুমি অনেক আগে আমার হাতটা ছেড়ে দিছো, আমি নিজে কিন্তু এতদিন যা হয়েছে আমি যা বুঝতে পারতেছি যে গত ছ মাসে আমি তোমাকে ধরে রাখছি। তারপরে দুই দিন যাওয়ার পরে পরের দিনও আমি অফিসে আর কি আবার বুকে ব্যথা হয়ে আমার আবার খুব খারাপ অবস্থা হয়ে যায়। আমি আমার সুপারভাইজারের কাছ থেকে ছুটি নিয়ে আমি বাসায় আসি না, আমার বান্ধবী বাসায় যায়, কারণ এই অবস্থায় আমি বাসায় গেলে মা ই করবে। পরে ওই বাসায় ও আসে, ওই বাসায় আসার পর কথাবার্তা বলার পরে দেখা যাচ্ছে এক সময় সিনক্রেট করে, সিনক্রেট করে আবার আমি আর কি পয়লা বৈশাখ থেকে ওই পর্যন্ত কিছু খাইনি আর কি। রাত্রে অসুস্থ হয়ে যাওয়ার পর বাসায় যে আমার খেতে ইচ্ছা করে না, আমি খাইনি। পরের দিন ওই আমার বান্ধবীর বাসায় এসে ও আমাকে নিজে হাতে খাওয়াই দেয়, তুমি খাও নাই তুমি খাও। তারপরে ও আবার রাত্রে আমাকে বাসায় পৌঁছে দেয় এবং আর কি ঘুম হচ্ছিল না, ডাক্তার আমাকে ঘুমের ওষুধ দেয়, ও আমাকে পাঁচটা ওষুধ কিনে দিয়ে যায় যে একটা ওষুধ খেয়ে তুমি শুয়ে পড়ো। আমি যখন আর কি যখন দেখি সবকিছু চিন্তা করি আমার মাথা উলট পালট হয়ে যায় কি হলো। আমি একে 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 পাঁচটা ওষুধই খাই আর কি, সময় যাচ্ছে আমার ঘুম আসতেছে না। আমি এক ঘন্টা পর পর মনে করেন যে এক ঘন্টা পর প্রথমে একটা খাই, তারপর এক ঘন্টা পরে দুইটা খাই, তারপরে তিন ঘন্টা পর আমি আরো দুইটা খেয়ে ফেলি, তারপর আমার সারা রাত ঘুম আসে নাই। পরে আমি অফিসে যে আবার কি করি যে আমি ওষুধ কিনি, ওষুধ কিনে আমি আরো দশটা ওষুধ খাই গুরু। ওষুধ খাওয়ার পর আমি দুপুরের দিকে আমি আর চোখে তোমার কিছু দেখি না, আমি ওকে ফোন করি যে আমি আমি আমার এই অবস্থা। আমি সুপারভাইজার আমাকে ফোন করলো যে তোমার কি অবস্থা, তা আমি বললাম যে আপু আমার অবস্থা খুব খারাপ, তা বললো যে ঠিক আছে তুমি চলে যাও। ও আমাকে ওখান থেকে নিয়ে ওর ফ্রেন্ডের বাসায় নিয়ে গেল, কারণ আমার বাসায় নিয়ে গেলে অনেক খারাপ অবস্থা। একবার আর কি চিন্তা করলো যে ওয়াশ করাতে হবে নাকি আমাকে বারবার, আমি সেন্সলেস হয়ে যাচ্ছে। ও জিজ্ঞেস করতেছে কয়টা ওষুধ খাইছে, আমি সে মানে দশ থেকে পনেরোটা ওষুধ খাইছি বা কালকে খাইছে আজকে খাইছে। এরপরে ও আমাকে অনেক কিছু বলছে, আমি কিছুই জানি না, মাঝে মাঝে সেন্স হয়েছে, ও বলতেছে যে বুঝতে পারতেছে, ও বলতেছে যে আমাকে চাই বা যা হচ্ছে ঠিক হচ্ছে না, যা হয়েছে সে ভুল করছে, এই টাইপের কথাবার্তা। পরের দিন গেল, তার মধ্যেখানে আমাকে দুই দিন ছুটি দিল অফিস থেকে, আমি বাসায় ছিলাম, ওর সাথে দেখা করার চেষ্টা করছি। ও বলল যে আমি অফিসের ওর একটু চাপ ছিল, তা বলল যে আমি এখন বেরোতে পারতেছি না। পরের দিন যখন আমি অফিসে আসি এর মধ্যেখানে ওই মেয়েটা চলে আসে ঢাকায়। আমি ওকে পরে বলতেছি যে আপু ও তো তোমাকেই চাচ্ছে, আমার সাথে দেখা করে তুমি কি করবা। আমার শুধুমাত্র একটাই ছিল যে আমি ওর সাথে দেখা করতে চাই, বলো মেয়েটার সাথে যে ও কি দেখে বা কি মনে করে ওর সাথে কেন গেল, যে আমার ভিতরে কি অপূর্ণতা ছিল, আমি এটা এইটুকু জাস্ট দেখতে চাইছি। তো মেয়েটা আসলে আমি যা দেখলাম যে মেয়েটাও আমার মতোই সরল, ও কিন্তু ওকে অনেক ভালোবাসে আর কি। ও যে ভালোবাসতে বা আমার সাথে যা যা হয়েছে আমি তো জানি, ওর সাথে একই কাজই হয়েছে এবং ওকে বাধ্য করছে আর কি, সে ভালোবাসে সেটা বুঝাইতে চাইছে।
আচ্ছা, তাহলে এই ধরনের করার কারণটা কি, মানে একসাথে দুজন কি ভাবে
ভালোবাসা যায়? যখন আমি মেয়েটার সাথে আমি ওকে সামনে নিয়ে জিজ্ঞেস করলাম যে তুমি কেন করছো জানি না,
মানে একই সাথে দুজন মানুষকে তো মানে একই রকম ভালোবাসা তো যায় না, এটা তো পসিবল হয় না।
ওর ফ্রেন্ড আর কি সেদিন যে কথাগুলো হলো ওর সাথে,
যে কোনো একটা মোহ কাজ করে,
এখন
হতে পারে যে আপনাকে সে ভালোবাসত, ওই মেয়েটার উপর তার যে কোনো একটি কারণে মোহ ছিল, অথবা ওই মেয়েটিকে সে ভালোবাসত, আপনার উপর তার কোনো একটি মোহ ছিল। বাট সে আপনি যেটা বলছেন যে শাওনের একটি বক্তব্য ছিল যে আমি একই সাথে তোমাদের দুজনকে একই রকম ভালোবাসি,
এবং সেটা আর কি ওর এক ফ্রেন্ডের কাছে সে আর কি আমার জন্য তার ভালোবাসা, আমার জন্য তার ভালোবাসা আছে, ওই মেয়ের জন্য তার চিন্তা আছে,
এটা আবার কেমন কথা?
ঠিক আছে, যখন আমি ওকে বললাম যে ঠিক আছে আর কি, ওই মেয়েটা অলরেডি তখন সিনক্রেট করতেছে গুরু, আমি এই টাইমটা আমি কষ্ট পাচ্ছি, কিন্তু আমি তখন কিন্তু গার্জিয়ান হয়ে গেছি, কারণ আমার ভিতরে একটা গার্জিয়ানের ভাব আগে থেকেই ছিল।
This track was downloaded from FusionBD.com.
আর ওই মেয়েটার মা বাবা নাই, সেও এতিম, তার ভাই বোনেদের সাথে সে মানুষ হচ্ছে, তার ব্যাপারটাও কিন্তু একটু আমার মতোই ছিল। আমি তাকে ওভাবে চিন্তা করছি যে ওই মেয়েটার তো কোনো দোষ ছিল না, হয়তো আমার দোষ ছিল ওই জন্য ওর কাছে গেছে, কেন আমি ওই মেয়েটাকে ঠকাবো। আমি তো ওকে বলছি যে এক কাজ করো, তুমি ওর সাথে থাকো, তুমি আমার সাথে থাকার দরকার নেই, কারণ আমার মনে হচ্ছে যে সবকিছু মিলে ওর কোনো দোষ ছিল না, আমারই দোষ ছিল, তুমি ওর সাথে থাকো। তবে আমার ভিতরে গুরু একটা বিশ্বাস ছিল যে আমার সোয়ানকে আমি, ও সারা জীবন আমাকে নেগলেক্ট করছে বা আমাকে যাওয়ার জন্য বাধ্য করছে, আমিও যাইনি ওও যায়নি, আমার ভিতরে এই বিশ্বাসটা ছিল যে ও কখনো যাবে না গুরু, আমি যতই আমি ওকে বলি না কেন তুমি ওর সাথে থাকো, আমার বিশ্বাস ছিল যে ও ফেরত আসবে। কিন্তু গুরু আমার এটা ভুল ছিল হয়তো, আমার বিশ্বাসটা আসলে ও অনেক আগেই হারাই ফেলছে বা আমি আর কি ওকে অনেক বেশি বিশ্বাস করে ফেলছে এরকম কোনো কিছু ছিল। একটা সময় ও আর কি যখন আমি বললাম যে ঠিক আছে তুমি ওর সাথে থাকো, ও একবার বললো যে ঠিক আছে তুমি চাচ্ছ ঠিক আছে থাকি। তা আমি ও যখন এই কথাটা বলছে আমি তখন আমি ওখানে আর থাকি নাই গুরু, বলছি যে ঠিক আছে তোমরা থাকো আমি চলে গেলাম আমার অফিসে কাজ আছে, আমি তোরে চলে আসি। আসার পরে আমি উপরে চলে এসে কাঁপতেছি, তখন আবার মেয়েটা চলে আসে, বলছে আপু তুমি কোথায় আছো? আমি উপরে আছি, আপু আমি দাঁড়ায় আছি তুমি আসো। তো আমার সাথে আরো দুই ঘন্টা থাকে, মেয়েটা থেকে অনেক কথাবার্তা বলে চলে যায়। যাওয়ার সময় বলে যে কি মেয়েটা মেসেজ পাঠায় যে আপু আমার মনে হচ্ছে যে আমি তোমাদের মধ্যেখানে চলে আসছি, আমি অনেক কিছু দেখলাম যে সোয়ান বারবারই তোমাকে চাচ্ছে, আমাকে নিয়ে আর কি আমাকে নিয়ে ও চিন্তা করতেছে না, যে ঘুরে ফিরে আমার সামনেও তোমাকে চাচ্ছে, আমার বলতেছে তোমাকে চাই, তোমাকে হয়তো বেশি ভালো।
একটা বিষয় আছে, সোহান আপনাকে একবার বলছে আমি তার কাছে থাকতে চাই, আবার তার কাছে গেলে বলছে আপনার কাছে থাকতে চাই।
মানে ওই বিষয়টা ওই মেয়েটার ভিতরে কাজ করতেছিল যে ও ঘুরে ফিরে আমার কথাই বলতেছে, কিন্তু আমি বুঝতে পারতেছি যে ওই মেয়ের জন্য টেনশন হচ্ছে।
মানে এক সবচেয়ে মানে মজার বিষয় হচ্ছে যে আপনারা দুজনেই বুঝতে পারছেন যে সোহান আপনি বুঝতে পারছেন সে ওই মেয়েকে নিয়ে চিন্তা করছে, ওই মেয়ে বুঝতে পারছে সে আপনাকে নিয়ে চিন্তা করছে।
কিন্তু আমি যেটা চিন্তা করতেছি গুরু সেটাই সঠিক ছিল।
আচ্ছা, তার মানে সে আসলে ওই মেয়েকে নিয়ে চিন্তা করছিল।
কারণ দেখা যাচ্ছে ও সিঙ্ক ও যে একটা কিছু আমার প্রতি তার বিশ্বাস যে আমি কিছু করবো
সিনক্রেট কোনো করবো না,
কিন্তু গুরু আমি যা যা করছি আপনি শুনলে আমাকে মারবেন, আমি তো ওষুধ খাইছি এত কষ্ট গুলো। আসলে ও বলতো না যে কষ্ট কাকে বলে তুমি জানো, জ্বালা আর কি বুকের ভিতরে যে জ্বালা হয় সেটা তুমি বোঝো, ওই জ্বালাগুলো আসলে মৃত্যুর থেকে অনেক কঠিন। আমার মনে হচ্ছিল যে আমি যদি মরেও যাই কষ্টটা কম লাগবে, আমি গুরু আর কি সহ্য না করতে পারে, আমি হাত বসে বসে দুই রাত আমি হাত কাটছি এবং আমার ভিতরে আর কি এক সপ্তাহ দাগ ছিল বা রক্তাক্ত ছিল কিন্তু আমার শরীরে কোনো ব্যথা ছিল না গুরু, এরকম ছিল আমার ভিতরে। এবং আমি যখন ওকে বলছি তুমি চলে যাও, ও আমার মনে হচ্ছে যে আর কি চলে যাচ্ছে, এটা আমার মানতে আমার খুব কষ্ট হচ্ছিল। যখন ওর মার সাথে আমি কথা বললাম, ওর বোনের সাথে কথা বললাম, দুইজনে যখন মন্তব্য করলো যে তুমি কেন ছেড়ে দিবা তোমার আর কি ওর মার কথা যে তোমার তুমি কেন ছেড়ে দিবা তোমার অধিকার, যখন আমি ওকে আমার অধিকারটা বলতে যাই না তখন আমাকে কি বলে গুরু যে রিতা অ্যাকচুয়ালি আমি তোমার সাথে থাকতে চাইছি ঠিকই আছে, আমি তোমাকে আমি জানি যে তোমার মতন করে কেউ আমাকে ভালোবাসতে চাবে না, ফ্র্যাঙ্কলি একটা কথা বলি তোমাকে। হ্যাঁ বলো। উদ্দেশ্য যে আমি তোমার তোমার সাথে থাকতে চাইছি ঠিকই কিন্তু রুমুকে নিয়ে আমার চিন্তাটা বেশি ছিল, আমি ওকে ও সিনকেট করবে বা ও কোনো কিছু করে ফেলবে এরকম আমার ভয় আছে।
মানে তার ভালোবাসাটা কোনটা ছিল? বেসিক্যালি আমার তো মনে হচ্ছে এখানে ভালোবাসা আপনাদের দুজনের কারোর উপরই নেই
এখন,
কারণ আপনাকে সে আপনার সাথে থাকতে চায় বা তাকে নিয়ে চিন্তা করতে চায়, যে কোনো একজনকে স্বীকার তো করতে হবে ভালোবাসা।
যখন আর কি ওই মেয়েটা যখন বলছে যে ঠিক আছে তুমি আপুকে নিয়ে থাকো, তুমি আপুকে চাচ্ছ তুমি আপুকে নিয়ে থাকো, তখন ও আমাকে এই কথাটা বলছে। ও চাচ্ছিল আমি কতক্ষণে, আমার মনে হয় যে আমি চাচ্ছিল যে আমি বলি ওর সাথে থাকো, আমার দোষটা
না। কিন্তু এটা তো বিষয়টি হচ্ছে, এটা তো আপনি যেটা বলছেন যে সে চিন্তা করছিল যে সে মেয়েটি কোনো সিনক্রিয়েট করবে সে হাত থেকে বাঁচার জন্য, আর আপনি এটা করবেন না এটা তার ধারণা ছিল। বাট বিষয়টা তো এটা না, মানে ভালোবাসাটা তাহলে কি সেই মেয়ের সাথে সেটা ঠকাচ্ছে?
এখন মনে করেন যে যেটা হয়েছে এখন গুরু আমার সাথে যে ও আমি এখন কোনো কিছু মিলাইতে পারি না যে গুরু
লাস্ট সিচুয়েশনটা কি,
আমি যখন আর কি বললাম ও আমাকে এই কথাগুলো যখন বলল যে আমি হয়তো ওকেই হয়তো চাচ্ছি বেশি, তোমার থেকে ওর চিন্তাটাই আমার বেশি, আমি তখন আর কি ওই টাইমটা আমার আর কিছু বলার ছিল না গুরু, আমি আস্তে করে ফোনটা রেখে দিলাম, রেখে দিয়ে আমার এত কষ্ট হচ্ছিল সেদিনে আমি হাত কাটিয়ে গুলো। এবং এরপরে যেটা হয়েছে যে আমি ফোন দিচ্ছি তার কল ওয়েটিং, ওর সাথে কথা বলতেছে, কথা বলুক কারণ ওকেও তো সামলাইতে হবে, ও মেয়েটা একটা কিছু করে। আমি এটা চাচ্ছিলাম যে ও যদি কোনো সিনক্রেট করে ফেলে গুরু সারা জীবন কিন্তু সোয়ানকে টানতে হবে বা সোয়ানের উপরে একটা বোঝা থাকবে, এটা আমি চাচ্ছিলাম না যে কোনো রকমেই সোয়ান কোনো রকম কোনো কষ্টে থাকুক, আমি সবসময় চাইছি যে ও ভালো থাকুক, আমি কষ্টে থাকি আমার একটা সমস্যা আছে, আমার সবকিছু মিলাই যদি ও চিন্তা করে যে আমার জীবনতে চলে গেলেও আমার ভালো কিছু হবে, আবার ওকে হয়তো কোনো ভাবে ওর সাথে জড়াই গেছে, এখন তাকেও সে নেকলেস করতে পারছে না, সব মিলে আমি চিন্তা পরে যখন আমি যখন আমি যখন তাকে ছেড়ে চিন্তা করি নাই যে আমি তাকে ছেড়ে দিছি, আমি তো কখনোই বলছি তুমি ওর সাথে থাকো কিন্তু বলি নাই যে আমি তোমার জীবন থেকে চলে যাচ্ছি। ও সেই দিনও আমার তার ঘন্টাখানিক আগেও আমাকে বলছে যে তুমি কোথায় যাবা, তোমাকে কোথাও যেতে দিলে তো, দুই ঘন্টা পরে সে কথার কোনো মিল নাই, সে তখন ওকে নিয়ে চিন্তা করতেছে স্যার, এবং এরপরে কি হলো যে তাকে নিয়ে সে চিন্তা করা শুরু করছে, তা আমার সাথে সে দেখাই করলো না, এর ভিতরে ওই মেয়ের সাথে দেখা করছে, ওর সাথে কন্টিনিউ তখন দেখি যে ও কন্টিনিউস ওর সাথে দেখা করতেছে, কথা বলতেছে, আমার ফোন রিসিভ করতেছে না, বা রিসিভ করলে কেন ফোন করছো, এই সে আর কি, ওর নেকলেসই ভাব আমার কখনোই সহ্য হতো না, কষ্ট হতো,
এখন যেটা বেড়ে গেছে,
যেটা বেড়ে গেছে, যেটা আমি ভয় পাই ওকে ফোন দিতে, এখন আমি গত এর মধ্যে এখানে যে ফ্রেন্ডের মাধ্যমে ওর সাথে পরিচয় হয়েছিল ওই ফ্রেন্ডকে আমি ফোন দিই, সবকিছু জানাই, ওই ফ্রেন্ডটা আমার কাছ থেকে ওই মেয়ের ফোন নিয়ে ওকে ওর ফ্যামিলিগতভাবে অনেক কিছু জানাই, যে তুমি হয়তো জানো ও মেয়েটা জানে না, ও সবকিছু জেনে ওর সাথে থাকুক, তুমি তো থাকবা না ঠিক আছে, কিন্তু দেন ও না জেনে যেন না থাকে, আমি চাই যে ও জেনে শুনে থাকুক, এবং ও যেন এই মেয়ের কাছে না যেতে পারে সেই ব্যবস্থা আমি করব, ওই ফ্রেন্ডটা আমাকে বলে, এবং এই ব্যাপারটা ওকে বলে যে তুমি এখনই ওকে বলো না, যেটা আমার আর কি তখন হয়েছে যে তুমি বলো না কিন্তু ও বলে দিছে, এই ব্যাপারেও দেখা যাচ্ছে ওই মেয়েটার সাথে আমাদের দেখা করার কথা ছিল ওর সাথে, কিন্তু তিনজন চারজন একসাথে দেখা করার কথা ছিল, আমি সোয়ান ওই মেয়ে আর ওই ফ্রেন্ডটা, যে সোয়ানকে দিয়ে এটা যে ও যেন ওর কাছ থেকে কখনো না যেতে পারে,
ঠিকভাবে
থাকে, আমি কিন্তু গুরু কষ্ট পাচ্ছি কিন্তু চাই যে ও মেয়ের সাথে ও থাকুক, এরকম একটা চিন্তা ভাবনা ছিল।
লাস্ট পর্যায়ে কি হলো,
লাস্ট পর্যায়ে ও কি করলো যে ওই মেয়েটা বলে দিছে যে আসিফের সাথে কথা হয়েছে, কি কি কথা হয়েছে, তার ফ্যামিলি সম্পর্কে নেকলেস করে কথা বলছে, এবং আমি ছিলাম এবং কালার আমাকে করছে,
আচ্ছা
ওই ছেলের সাথে কথা হয়েছে কিন্তু কালার করছে ঘুরে ফিরে ও আমাকে, কেন ও খুব মেয়েটা এই কাজটা করছে আমি জানি না, কারণ সে আমাকে বড় বোন হিসেবে বলছে এবং বলছে যে আপু তুমি আমার জীবনে সবসময় থাকবা, তুমি দেখবে না আমি কেমন আছি, এভাবে আমার সাথে কথা বলছে, কিন্তু যখন ও আমাকে কালার করছে সোহান আমাকে ফোন দিছে, ফোন দেওয়ার পর আমি বুঝি নাই, পরে আমি ওকে ফোন দিলাম কি হয়েছে, তার বললো যে তুমি আসিফের সাথে কথা বলছো, হ্যাঁ বলছি, আমার ফ্রেন্ড ওকে আমার জানানো উচিত, এক সময় দেখা যাচ্ছে তুমি আমাকে ছোট করবে, আমি চাই না যে আমি কারোর কাছে ছোট হই, পরে বললো যে কি তুমি এই কথাগুলো ওকে বলছো আমার ফ্যামিলি সম্পর্কে কেন বলছো, আমি কখনোই যদি বলতে হতো প্রথমেই বলতাম, প্রথমেই তোমাকে ছোট করতাম, আমি কখনোই এই কাজ করি না, তুমি তো জানো আমাকে চিনো, যদি কোনো কিছু করা হতো আমি প্রথমেই করতাম, আমি কেন করবো, তুমি মিথ্যে
বলতেছো।
সেই দিনের ব্যাপারটা যে আমাকে বললো যে ওই মেয়েটার ভিতরে কতটুকু ক্ষমতা আছে এত কিছু জানার বা এত কিছু শোনার, সে কতটুকু সহ্য করবে, এই কথাটা শোনার পরে গুরু আমায় আমি পুরো পাথর হয়ে গেলাম, যে আমি এতদিন তার সাথে ছিলাম, আমি এত কষ্ট পাচ্ছি, এত কিছু সহ্য করতেছি, তার ভিতরে কোনো কিছু নাই
ব্যাপার না, বাট এখন ওই মেয়েটা কষ্ট পাচ্ছে এটা তার কাছে বড় বিষয়,
সবকিছু এখন সে আমাকে চিল্লাই চিল্লাই ফোনের মধ্যে চিল্লাই চিল্লাই বললো যে তুমি কি চাও যে আমি তোমার কাছে ফেরত আসি, না আমি কখনোই চাই না, না তোমরা যা শুরু করছো মনে হচ্ছে যে তুমি চাও যে আমি তোমার কাছে ফেরত আসি, না যে আমি তোমার জন্য বসে নাই, আমি তোমার জন্য বসে নাই, তা বললো যে আমি ওকে ভালোবাসি, ওর সাথে থাকবো, ওর সাথেই থাকবো, তোমরা দেখি কে কি করতে পারো, এই কথা বলার পরে গুরু আমি ওকে আর কখনো ফোন দিই নাই।
এই হচ্ছে আপনার লাস্ট, মানে সেই ক্লাস সেভেনে যখন বিয়ে হয়ে যায় খেলতে খেলতে, বিয়ের পরও যখন সে কখনো বোঝেনি যে স্বামী আসলে কি, স্বামীর ভালোবাসা কি, সংসার কি, না বুঝতেই যে হয়তো জীবনে অনেক ঘটনা ঘটে গেছে, এবং অবশেষে সেই স্বামীর সংসার থেকে সুন্দর একটা জীবনের জন্য স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য যখন নতুন করে আবার বাঁচার জন্য যে সেই স্বামীর সংসার ছেড়ে জীবনটাকে নতুন করে সাজানোর জন্য আবার যখন একটি জীবনে পদার্পণ করলেন এবং বেশ হাসি খুশি সুন্দর বারবারই ভাবছিলেন যে না এই জীবনকেই তো হয়তো খুঁজছিলাম, এই তো সেই জীবন যে জীবনের জন্য হয়তো আমি বিগত দিনগুলো কষ্ট করেছি, তো অবশেষে এসে
ফার্স্টের ই ছিল যে সবকিছু ওর প্রতি ছিল, আমার ফার্স্ট ভালোবাসা ফার্স্ট সবকিছু।
আমি সেটাই বলছি যে আপনার স্বামী কিন্তু আপনার কাছে নামে মাত্র স্বামী ছিল, আপনি হয়তো চাইতেন, কিন্তু আসলে সত্য কথা যে আপনার বাবা মার কিছু ভুল সিদ্ধান্ত কিংবা ওই সময় আপনার বোনের ওই সিদ্ধান্ত বা সবকিছু মিলে পরিবেশ পরিস্থিতি আপনাকে বাধ্য করে দিয়েছিল ওই জীবনের পথে যেতে। বাট ওই জীবন পথে চলার মতো মন মানসিকতা কিন্তু আপনার ছিল না এবং হওয়ার কথাই না। ক্লাস সেভেনে পড়া একটা মেয়ে ঠিকভাবে হয়তো অনেক ইংরেজি শব্দ উচ্চারণ করে বলতে পারে না, সেখানে আপনি মা হয়েছেন, সেখানে আপনি সংসার করেছেন, এটা আসলে মানে যার উপর দিয়ে যায় সে বোঝে। বাট আপনার যদি প্রকৃত কোনো ভালোবাসা থাকে সেটা কিন্তু ছিল সোহান, যে হয়তো আপনার স্বামী ছিল না কিন্তু তার থেকে অনেক বেশি ছিল, যে আপনার স্বপ্নের রাজকুমার বলি, ভালোবাসা বলি, আদর বলি, সোহাগ বলি, স্বপ্ন বলি, যা বলি সবকিছু সে ছিল। সেই সোহানও কিন্তু লাস্ট মুহূর্তে এসে একই কাজ করলো, অ্যাটলিস্ট আপনার স্বামীর থেকে স্বামী এর থেকে মনে ভালো ছিল, আপনার স্বামী এর থেকে ভালো ছিল। বাট এ যে কাজটি করলো যে একই সাথে দুজনকে ভালোবাসছে, একই সাথে দুজনকে টেক কেয়ার করতে যাচ্ছে, এটা তো হয় না। মানে আমি সকালে বলছি আমি তোমাকে চাই, দশ মিনিট পরে বলছি আমি তোমাকে চাই না, আবার দুপুরবেলাতে বলছি আমি তোমাকে ছেড়ে কোথায় যাবো, বিকালবেলাতে আবার তাকে বলছি যে আমি তোমাকে ছেড়ে কোথায় যাবো। তো বিষয়টা কি মানে আমি আসলে কাকে ভালোবাসছি
জানি না,
আমার তো মনে হয় যে সোহান আসলে নিজেও জানে না যে সে আসলে কাকে ভালোবাসছে। যদি সে আপনাকে ভালোবাসত তাহলে হয়তো ডিরেক্ট বলতো যে আমি তোমাকে ভালোবাসি, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও, আমি অন্যায় করে ফেলেছি। হ্যাঁ, মানুষ ভুল করতে পারে, পৃথিবীতে অনেক রকমের ভুল থাকে, মানুষ তো ঠিক আছে আমি ভুল করেছি, সেই মুহূর্তে আপনি মনে করতেন যে হ্যাঁ ও ভুল করে ফেলেছে, স্বীকার করছে, আমিও ভালোবাসি, আচ্ছা ঠিক আছে ক্ষমা করে দিয়ে আমরা আমাদের নতুন করে সংসারটাকে তৈরি করি, বা সে তো সে কাজটি করেনি। কিংবা তাকে যদি সেই কথাটি বলতো যে হ্যাঁ আমি ভুল করেছি আর রিতার কথা তোমাকে বলা উচিত ছিল, আমি বলিনি, বাট আমি তোমাকে ভালোবাসি, রিতা একসাথে আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, কিংবা ওর দুটো সন্তান আছে আমি পারবো না, আমি হয়তো মোহের বসাতে বলেছিলাম যে হ্যাঁ রিতা অনেক সহজ সরল আমি নিতে পারবো, হ্যান পারবো ত্যান পারবো, বাট এখন পারছি না। সে তো তাকেও ক্লিয়ার করেনি, আপনাকেও ক্লিয়ার করেনি, বেসিক্যালি কিন্তু সে নিজেকে নিজে ঠকাচ্ছে। সোহানও আমার মনে হয় যে জানিনা সোহান শুনছে কিনা, বাট যদি নাও শুনে থাকে, যে সকল বন্ধুদের জীবনে ধরনের ঘটনা ঘটছে আমি বলছি আপনাদের জীবনে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, ফার্স্ট অফ অল কিন্তু আপনারা নিজে থেকে নিজেরা ঠকাচ্ছেন। খুব আজব একটি বিষয় আপনার জীবনে, সুখের পিছনে দৌড়াতে দৌড়াতে সুখ আর মিলল না শেষ পর্যন্ত।
আর আমি এটাই বলবো যে সবাইকে যে আগে নিজে বুঝেন যে নিজে কি চাই, আর ভালোবাসা এমন একটা জিনিস যে সেটা আপনি আর কি আপনি চাইলেই কিন্তু সবার কাছ থেকে পাবেন না,
সম্ভব না,
সম্ভব না, কিন্তু যে আপনাকে ভালোবাসে আর কি আপনার বোঝা উচিত যে আপনাকে ভালোবাসে তাকেই আপনি ভালোবাসেন, তাকেই আপনাকে গ্রহণ করা উচিত, কোনো কিছু মোহে বা কোনো কিছুর আর কি যেটা করতে পারবো সেটা আমি চেষ্টা করব, আমি একটা কথা দিছি যে আমি পারবো সেটাকে আমি আমি যেটা আমার জীবন থেকে শিখছি আমি চেষ্টা করছি আমার জীবনটাকে দাঁড়া করানোর জন্য, আজকে গুরু আমি দাঁড়ায় আছি।
আচ্ছা রিতা, আমি আপনাকে দুটো প্রশ্ন করি, একদম সত্য সত্য উত্তর দেবেন একদম বিদায় বেলায়। প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি জানলেন যে সেই মেয়েটির সাথে সোহানের সম্পর্ক ছিল এবং অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু শুনেছেন, সবকিছুর পরে যদি সোহান আপনার কাছে আসতো এসে বলতো যে আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা হয়ে গেছে, আমি কোনো কারণে গেছে কি কারণে গেছে আমি জানি না, কারণ আমাদের মানব জীবন আসলে কিছু কিছু ভুল থাকে, কিছু কিছু কারণ থাকে, যে কারণগুলো ব্যাখ্যা হয়তো আমরা নিজেরা করতে জানি না, হতে পারে এটাকে আমি অস্বীকার করি না, সবকিছুকে কিন্তু আসলে স্বরবর্ণ দিয়ে কিংবা ব্যঞ্জন বর্ণ দিয়ে ব্যাখ্যা করা যায় না, কিছু কিছু ব্যাপার থাকে যে আমি সব বুঝছি কিন্তু এটাকে প্রকাশ করতে পারছি না, সেই শব্দগুলো আমার কাছে নেই যে কেন করেছে। তো আপনার কাছে এসে সে ক্ষমা চাইত এবং বলতে যদি আমাকে তুমি গ্রহণ করে নাও আমি ভুল করেছি, তখন আপনি কি করতেন? আমি ওকে ছেড়ে দিয়ে এসেছি, আমি চাই না, আমি ভুল করেছি, ভুলটা বুঝতে পেরেছি, আমি তোমার সাথে থাকতে চাই, তাহলে আপনি কি করতেন?
সে যদি প্রপারলি ভাবে আমার কাছে আসতো হয়তো আমি তাকে ফেরত দিতাম না।
আচ্ছা, প্রপারলিটা কিরকম যে আপনি সংক্ষেপে
বলুন, আপনি যা যা বললেন যে আমি ওকে ছেড়ে আসছি,
আচ্ছা মানে পুরোপুরি ছেড়ে দিয়ে আপনার কাছে আসতে হবে,
নতুন ভাবে যদি সে
মানে আপনি ক্ষমা করতেন তাকে, কেন করতেন ক্ষমা?
আমি তাকে ভালোবাসি, আমার মনে হয় যে আর কি সে একটা ভুল করেছিল, আমার ভালোবাসে সেটা হয়তো বা সে আবার ওভারকাম করতে পারবে।
আপনি কি তাকে পুরোপুরি বিশ্বাস করতে পারতেন
না?
কিন্তু ভালোবাসার মাঝে তো বিশ্বাসটা অনেক বেশি প্রয়োজন।
হ্যাঁ, কিন্তু আমি ওকে বলছিলাম যে তুমি কি, আমি এটুকু জানি যে আমি হয়তো তাকে ক্ষমা করব, কিন্তু আমি তাকে বলছিলাম যে দেখো যে বিশ্বাসটা আমার ভেঙে গেছে এই বিশ্বাসটা তুমি কখনো ফেরত আনতে পারবা বা কখনো তুমি,
তাহলে আপনি তাকে কেন ক্ষমা করতেন, তাহলে কেন আপনার জীবনে তাকে আবার আনতেন? কারণ আমার প্রশ্ন হচ্ছে আপনি তাকে যদি গ্রহণ করার সুযোগ দিতেন তাহলে আমি হয়নি বা যদি হয় আমি সাপোজ এই কথা বলছি, সাপোজ দেখা যাচ্ছে সোহান কালকে সেই কথাগুলো বলল এবং আপনি তাকে রিসিভ করলেন এবং আপনাকে বিশ্বাস করছেন না, রিসিভ করলেন কিন্তু বিশ্বাস করছেন না, তাহলে আপনিও কিন্তু সেই কনফ্লিক্ট কাজটি করছেন।
ও এখন ওর সুযোগ আছে হয়তো যে ও সাথে থাকতেছে, একটা সময় দেখা যাচ্ছে যে ও আমার কাছে ফেরত আসতে পারে, কিন্তু আমি কখনোই তাকে গ্রহণ
করব না। ওটা কথা ওটা তো গ্রহণ করলে বলবো সবচেয়ে বড় পাপী আপনি, যে আপনি সব দেখলেন যে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল জোরে দিয়ে তার কাছে।
তবে আমি গুরু আপনি যে কথাটা বললেন, আসলে আমি মনে হয় যে আমি যদি চিন্তা ভাবনা করে যদি চিন্তা করতাম যে আমার দুইটা বাচ্চা, আমার নিজের লাইফ না শুধু আমার বাচ্চাদের লাইফ আছে, আমার ফ্রেন্ডরা বা আমার বান্ধবী সমাজ এটা বলেছিল যে রীতা তোকে মনে হয় আল্লাহ অনেক বেশি ভালোবাসে, যে হাতে ধরে তোকে একটা জিনিস তোকে দেখাই দিচ্ছে যে তোর জীবন শুরু করার আগে যে তুই নিজেকে সামলে নে। যদি আমি এত কিছু ভাবে চিন্তা করি যে অবশ্যই গুরু আমি মনে হয় না যে ওকে আমি গ্রহণ করতাম। হ্যাঁ ভালোবাসি তাকে, চাই আমি মনে প্রাণে তাকে, এখন আমি সেটুকু পরিমাণ ভালোবাসি যতটুকু বাসতাম, কিন্তু যে বিশ্বাসটা আমার ভাঙছে সেই বিশ্বাসটা আমি কখনো ওকে করতে পারতাম না, আর ওটা আমার মনে হয় না যে তাকে গ্রহণ করে আমি ঠিক করতাম, ভুলই করতাম। আমার আমার বাচ্চাদের নিয়ে আমাকে নিয়ে আমি তাকে আমাকে ঠকাতাম এবং তাকে ঠকাতাম আমার বাচ্চাদের লাইফের হয়তো বা কোনো হেরফের করতাম।
কারণ একটা বিষয় হচ্ছে আপনি যদি একা থাকতেন সেখানে হয়তো কিছু না কিছু প্লাস মাইনাস করা যেত, বাট আপনার সাথে কিন্তু আপনার দুটো সন্তান জড়িত, তো আপনি একা থাকলে তো ভাবতেন ঠিক আছে আমি একা আছি, যা হয়েছে হয়েছে নতুন করে আবার শুরু করি, ও ক্ষমা চাইছে
সব, ওই মেয়েটা করতে পারতে,
ওই মেয়েটা যেটা করতে পারছে যে আমি একা আছি তো আচ্ছা যা থাক থাক হয়ে গেছে আমি নতুন করে সব কিছু শুরু করি, বাট আপনার আপনি শুরু করতে চাইলে আপনার সাথে আরো দুটো জীবনও কিন্তু শুরু করতে হবে, তো আপনার লাইফে যা ঘটবে সেটা ইফেক্ট কিন্তু আপনার সন্তানের উপর জোর পড়বে।
আমি অনেক কিছু চিন্তা করে গুরু আমি অবশ্যই আমি হঠাৎ করে যেটা বলছি সেটা ঠিক না, হঠাৎ করে যদি বলি যে হ্যাঁ তাকে গ্রহণ করতাম, কিন্তু আমি যদি মাথা দিয়ে চিন্তা করি সবকিছু দিয়ে চিন্তা করি তাহলে আমি তাকে গ্রহণ করতাম না গুরু, কারণ আমার জীবনে আমি আমার বাচ্চাদেরকে ভালোবাসি তাকেও ভালোবাসি, কিন্তু আমার বাচ্চাদের ভবিষ্যৎকে আমি নিজে হাতে ধরে
বাচ্চাদের ক্ষতি করে আমি আমার ভালোবাসা স্বার্থ অর্জন করতে চাই না,
এটা আমি কখনোই করতাম না। আমি অবশ্যই
মায়ের কাছে বাচ্চার উপরে কিন্তু
সবসময় বলতাম যে আমি আমার বাচ্চাদের জন্য হয়তো কখনো কোনো ডিসিশন নিতে পারি, আমি ভালোবাসি তোমার, তোমার জায়গাটা আলাদা আমার বাচ্চাদের আলাদা, তোমাকে নিয়ে আমি অনেক রকম চিন্তা করতে পারি কিন্তু তাদেরকে নিয়ে না, তাদের ইন ফিউচার আমি কোনো রং কোনো ডিসিশন দিব
না। আপনার জীবনে দুর্ঘটনা ঘটে গেছে, আপনি কিন্তু চাইবেন না যে আপনার সন্তানদের জীবনে এরকম দুর্ঘটনা ছায়া পর্যন্ত পড়ুক,
না আমি পড়তেও দিই নাই।
তো রীতা আসলে আর কিছু বলার নেই, মানে একটা কথা বলো, ভাগ্য বলে তো কিছু থাকে, আপনাকে আল্লাহ আসলে অনেক বেশি ভালোবাসে, তার কারণ হচ্ছে এত কিছু হবার পর আপনার মুখে অ্যাটলিস্ট হাসিটা রেখেছে, এটাই বা রাখে।
গত বললাম না যে গত সোমবারে ওর কথাটা আমাকে খুব এফেক্ট করছে, যে আমি ওকে নিয়ে চিন্তা করতেছি, আমি যে একটা মানুষ আমার প্রতি তার কোনো কিছু নাই, আমার বান্ধবী আর কি দুইটা মেয়ে আমার পাশে ছিল, এক সোমা আর এক হলো জুলিয়া, ও আমার আর কি ও কি ঘুরে ফিরে আমাকে দেখতে আসতো, ও চাকরি করে না কিন্তু ওর পাশে অফিসের পাশে বাসা, ও ঘুরে ফিরে আমি ঠিক আছি কিনা আমি সুস্থ আছি কিনা আমি আর কি, ও আমার সাথে কথা বলে আমাকে ঠিক রাখার জন্য আসতো, ওরা সবসময় বলতো যে দেখো আপু যেটা হয়ে গেছে তুমি নিজেকে শেষ করে দিও না, আমার অফিসের লোকজন সবাই জিজ্ঞেস করতেছে কি হয়েছে, আমি তো আর সবাই কি সবাইকে তো শেয়ার করো, আমার এখন আমি অনেক সুস্থ, আমি নিজেকে ওভারকাম করতে শুরু করছি, কষ্ট ভিতরে থাকবে।
জাস্ট একটা কথা বলি যে আপনাকে সাহস দেওয়ার মতো মানে গোছানোর মতো কিছু উল্টো আপনার কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে এই ধরনের মুমূর্ষু সময় পড়লে কিভাবে সাহস সঞ্চার করতে হয়, ডেফিনেটলি অনেক কষ্ট, আপনি হয়তো হাসছেন বাট আমি জানি যে যার ভেতরে ঘুরছে যার ভেতরে ঝড়টি ঘুরছে সে জানে
কষ্টটা হয়তো কমছে,
যার কারণ হচ্ছে যে আপনি একবার কষ্ট সহ্য করতে পারতেন, বাট দুটো জীবন, প্রথমে সেই ছোটকালে পড়াশোনা ছাড়লেন, বলতে যায় যে ফ্যামিলিও ছাড়লেন, নিজের স্বপ্ন নিজের শখ সবকিছু ছেড়ে চলে গেলেন স্বামীর কাছে, সেখানে যে সুখ পেলেন না, অস্থির রেষারেষি ক্রন্দল স্বাধীনতাকে আটকে রাখা পরাধীনতা নিয়ে বসবাস করা সবকিছু করে এবং সবকিছু শেষ করে এবং আপনি আপনার প্রথম সন্তানকেও হারালেন, তো সবকিছু করে কি হলো, আটটা বছর দশটা বছর জীবন থেকে চলে গেল, শেষকালে সেটাও সে থাকলো না। তারপর যে ভালোবাসার কারণে ছুটে বেড়ালেন, সেই ভালোবাসাকে নিয়ে আপনি যখন স্বপ্ন দেখতে শুরু করলেন, লাস্ট এসে দেখুন সেটাও ছিল হচ্ছে একটি ড্রামা।
সেটাই আমার মনে হয় যে সেগুলো সবকিছুই কি আর কি একটা ঢং ছিল, ও আমাকে আমাকে নিয়ে একটা ডায়েরি লিখছে আর কি। আমার প্রতিটা শব্দ প্রথম দিকে আমার খুব কষ্ট লাগতেছিল, এখন আমি আজকে আমি পুরোটা আমি এখানে বসে বসে পড়তেছিলাম আর চিন্তা করতেছিলাম এগুলো কি ও সত্যি আমাকে নিয়ে লিখছে না এইটুকু আমাকে।
তবে আমি সবচেয়ে বেশি আশ্চর্য হয়ে যাচ্ছে যে একই সাথে দুজন মানুষকে কি করে ভালোবাসা যায়,
এবং সে দুজনকে নিয়ে সে আমাদের দুজনের সামনে বসে বসছে যে আমি দুজনকে আমি তোমার প্রতি
সমান ভালোবাসি,
তোমার প্রতি আমার চিন্তা আছে ওর প্রতিও আছে।
কিভাবে আছে মানুষকে এটা কিভাবে সম্ভব?
আমার এটা মনে হয়
এটা বুঝতে পারছি না একই সাথে কি করে আমি মানে দুজনকে সেম ভালোবাসতে পারি।
গুরু এখানে যেটা ব্যাপার হচ্ছিল যে আমার মনে হয় যে সোহান ভালোবাসা কি জিনিস বা ভালোবাসা কি এটাই সে বোঝে না, সে শুধু সে মনে করে যে
একটা জিনিস। দেখো সোহানের কিন্তু যেটা আমি যদি ব্যাকগ্রাউন্ডটাকে অ্যানালাইসিস করি যে প্রথমে তার ডোন্ট মাইন্ড আপনার খারাপ লাগবে কারণ যেহেতু আপনি এখনো তাকে ভালোবাসেন, তার প্রথমে স্ত্রী ছিল তার সাথে ছাড়াছাড়ি হয়ে যায় এবং আমি হয়তো জানি না উনি হয়তো আরো অনেক কিছু গোপন করছেন, হয়তো তার সাথে আরো অনেকের অ্যাফেয়ার ছিল, উনি হয়তো ছিল না, তার সোহানের প্রথমে স্ত্রী ছিল সেটা তার ডিভোর্স হয়ে যায়। কত বছর সংসার করেছিল?
দুই বছর মনে হয় সংসার।
আচ্ছা দুই বছর সংসার করেছিল, তারপর ডিভোর্স হয়ে যায়, দেন আপনার সাথে পরিচয়।
কি কারণে ডিভোর্স হয় এটা আপনি কি জানেন?
আসলে ওদের অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না।
আচ্ছা আচ্ছা অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না, ডিভোর্স হয়ে যায়। আচ্ছা ব্যাপার না, কারণ যেহেতু আপনি একটা বিষয় উল্লেখ করেননি এবং ভাবেননি এই বিষয়টিকে, কারণ আপনার জীবনে এরকম একটি ঘটনা ঘটে গেছে, হয়তো আপনি ওটাকে প্লাস মাইনাস করেছেন।
কারণ ওর একই কথা ছিল যে আমি একটা জীবন থেকে পার হয়ে আসছি, তুমিও একই রকম, হয়তো বা তোমার একটা জিনিস বেশি আছে যে তোমার দুইটা সন্তান আছে।
আচ্ছা
কিন্তু আমি কোনো আর কি আমি ওকে জিজ্ঞেস করতাম যে তুমি আর কি নর্মালি কোনো অন্য কোনো মেয়েকে ভালোবাসতে পারতে আমাকে না বেশে, তা বলতেছে যে আসলে তোমার ভিতরে অনেক কিছু আছে যেটা আমি
তারা ভেবেছিল যে আমরা হয়তো দুজনই একই পথের পথিক। তো ঠিক আছে, তারপর আপনার সাথে যখন তার সম্পর্ক হয়, সম্পর্ক হওয়ার পর দিন আট মাসের মাথায় তার সাথে আবার আরেকটি মেয়ের সম্পর্ক হয় এবং দুজন কিছু একইভাবে
মানে
লাস্টের আট মাসে
আর কি আমাদের প্রায় সাড়ে তিন বছর সম্পর্ক,
লাস্টের আট মাসটা হলে মানে আপনাদের সম্পর্ক প্রায় দুই থেকে আড়াই বছর পর।
গত বছর যেটা যে গত বছর থেকে তার প্রতি আরো আমার বিশ্বাসটা বেশি হতে শুরু করে।
তার মানে এটা বলতে পারি যে আপনাদের সম্পর্ক সাড়ে তিন বছরের প্রায় আড়াই বছর যাবার পর মোটামুটি ছয় মাস চলে, প্রথমে ইন্টারনেট ফেসবুক হোয়াটএভার যেটাই বলি, তার পরবর্তী ছয় মাস আপনাকে সে রাখছে, ও তাকেও সে রাখছে, দুজনকে সে ভালোবাসে
এবং দুইজনের প্রতি তার আর কি কিন্তু সেম।
আচ্ছা মানে একেও যদি বলতো তুমি ভাত খেয়েছো, তাকেও বলতো তুমি ভাত খেয়েছো,
এবং আপনি দেখেন যে
উনি তো হচ্ছে গেলে লাভগুরু হওয়া দরকার,
দেখেন যে ও আমার আর কি ও চাকরি করতে শুরু করছে, ও যে কিছু করতে শুরু করছে, আমার বাচ্চাদের প্রতি তার টেক কেয়ার নিয়ে যাচ্ছে সেটা সেও প্রমাণ করছে।
আমার না সবচেয়ে আশ্চর্য বিষয় লাগছে এটাই যে আমি জীবনে অনেক মানুষকে দেখেছি, অনেক মানুষের সাথে কথা বলেছি যে এটা সম্ভব যে নয় একজনের সাথে অভিনয় করছি আরেকজন হল রিয়েল লাভ করছি, হয়তো আমি আপনার সাথে অভিনয় করছি বিকজ আমার ভয় আছে যে আমি যদি এখন একে কিছু বলে ফেলি তাহলে দেখা যাচ্ছে একটা প্রবলেম ক্রিয়েট হবে, তো ঠিক আছে বিপদের হাত থেকে বাঁচার জন্য আপাতত মানে চলতে থাকুক, বাট আমি রিয়েল লাভ আমি আরেকজনকে করছি, বাট আমাকে যদি সম্মুখীন হতে তখন কিন্তু আমাকে ডেফিনেটলি স্বীকার করতে হবে যে হ্যাঁ আমি আসলে তোমার সাথে নাটক করেছি, আমি তোমার ভয়ে তোমাকে সত্য কথা বলিনি
আর কি। যেটা আমি ওকে প্রশ্ন করলাম যে আচ্ছা তুমি যে আমাকে ছেড়ে দিছো, যে তোমার আমার প্রতি এত ভালোবাসা এত কিছু ছিল, এগুলো কি ছিল? এক সময় ছিল, এখন নাই।
বেসিক্যালি হি ইজ এ টোটালি কনফিউজড ক্যারেক্টার। আমার কোনো সমস্যা না, আমি একটা বিষয় নিয়ে কিন্তু বারবার বলছি মাসিক, যে একটা বিষয় হচ্ছে যে রীতা যে কথাটি বলল, ন্যাচারালি রীতাকে যদি সাপোর্ট করতে যাই আমি যে হ্যাঁ রীতা আসলে আপনাকে রেখে আর একজনের কাছে গেল, হাউ ইজ ইট পসিবল? এখন একটা কথা কি রীতা, যে ডোন্ট থিঙ্ক মি রং, যে আপনার দৃষ্টিতে ডেফিনেটলি এটা অনেক রং কাজ, আমার দৃষ্টিতে ডেফিনেটলি অনেক রং কাজ, প্রত্যেকটা মানুষের চলিত যে আমাদের রীতিনীতি সেই দৃষ্টিতে ডেফিনেটলি এটা অনেক রং একটি কাজ, যে একই সাথে আপনি গার্লফ্রেন্ড থাকা অবস্থায় আরেকজনের কাছে আমি চলে গেছে। বাট মানুষের জীবনে কিন্তু কখনো কখনো কোনো কোনো ঘটনা ঘটে, আমি তো বললাম যে ব্যাখ্যা করা যায় না, বাট আমার প্রবলেমটা কিন্তু সেটা না, আমার প্রবলেমটা হচ্ছে যে সে কেন বারবারই বলছে যে আমি দুজনকে সেম ভালোবাসি, এটা তো হতে পারত না। যদি আজকে সোহান সোহান তো তার যদি আজকে সোহান বলতো যে হ্যাঁ রীতা আমি তোমাকে ভালোবাসতাম, তোমাকে ভালোবাসছিলাম, বাট আমি জানি না কখন তোমার কাছ থেকে সরে আসছি এবং আমি কখন ওই মেয়েটাকে ভালোবাসতে শুরু করেছি, আমি এখন ওকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি না, তাহলে কিন্তু এত দূর আসতো
না।
ঠিক আছে, তুমি আমাকে ভালোবাসো না, জোর করে তার ভালোবাসা পাওয়া যাবে।
আমি তাকে বারবার এটা বুঝাইছি যে হ্যাঁ আমার কোন রং ছিল হয়তো বা আমার কোন কমতি ছিল, এই জন্য তুমি
ডেফিনেটলি তোমার কোন কমতি, এটাও যদি থাকতো যে আপনার কোন একটা কমতির কারণে সে
স্বীকারই করে না,
যে আপনার কোন একটা কমতির কারণে সেটার অভাব পূরণ করতে যে সে আরেক জায়গায়
কিন্তু সে
জড়িত হয়ে গেছে, মানে আপনার কোন কমতি নেই,
আপনিও পরিপূর্ণ সেও পরিপূর্ণ,
বাট সে দুজনকে সমান ভালো,
দুজনকে সমান ভালো,
একটা ডিফারেন্স আছে যে আমি বিবাহিত।
আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, আপনারা তো সেম এজ ছিলেন, তো ওই মেয়ের সাথে তার বয়সের গ্যাপটা কত ছিল?
একই, সব একই বয়সের।
আচ্ছা,
মানে এটা আমার কাছে আসলে রিয়েলি আমি মানে এটাকে কোনোভাবে মিলাতে পারছি না, বিকজ কেউ ভালোবাসা মানুষ থাকা অবস্থায় হঠাৎ করে কারোর প্রতি কারো দুর্বল হতেই পারে, কেন দুর্বল হতে পারে জানি না, কারণ আপনাকে যখন সে ভালোবাসে সে কিন্তু জানে না কেন ভালোবাসছে। তো ভালোবাসার শব্দটা এরকম যে কিভাবে চলে আসে, বাট একই সাথে দুজন মানুষকে প্যারালাল ভাবে ভালোবাসছি, তার প্রতিও আমার যে ফিল, অপরজনের প্রতিও সেম ফিল, কোনো অভাব আমার এই ভালোবাসা মানুষের উপর নেই, কিন্তু তারপর আমি আরেকজনের কাছে ছুটে যাচ্ছি, আমি একেও ফোন দিচ্ছি শোনা তুমি ঘুমিয়েছো কিনা, ওকেও ফোন দিচ্ছি শোনা তুমি ঘুমিয়েছো কিনা।
ঠিক আছে, যে আমি আমার হাসি যেটা যে আর কে বলতো যে আয় রে হাসি, এই হাসি রেখে আমি কোথায় যাবো, আমি কোথায় যেতে পারবো, সেম কথা ওই মেয়েটাকেও বলছে। আমি এটা আর কি যখন আমি ব্যাপারগুলোকে শুনতাম না শুনছি আমি তো আর কি,
আপনি মেয়েকে একদিন জিজ্ঞেস করবেন যে তোমাকে ডায়রি দিয়েছে কিনা এরকম, আমাকে তো ডায়রি দিয়েছিল।
আপনাকে আমি শোনাইনি, ও খুব ভালো গান গাইতে পারে, আপনাদের যখন ই হলো না আমি ওকে বলছিলাম যে তুমি অডিশনে যাও, আমার মনে হয় যে তুমি এখানে দাঁড়াইলে তুমি কিছু করতে পারবা।
আল্লাহ,
আমি ফোন নাম্বারটাও কিন্তু রাখি যে ওকে আমি দিই যে তুমি যাও।
অনেক বেশি মিস্ট্রিয়াস ক্যারেক্টার, আমি তো বললাম যে আমার এটাই মনে হয় যে শহর হয়তো নিজেও জানেন উনি কি চান,
আসলেই জানে না। আমি যতটুকু
আমার প্রবলেম থাকলে, হ্যাঁ এটা মানুষের জীবনে কিন্তু চলাচলিত নিয়ম যে আমার অভাব আছে আমি অভাবটাকে পূরণ করতে চাইবো, এটা কিন্তু কোনো দোষের না, হয়তো সামাজিক দৃষ্টিকোণ থেকে এটা দোষের, বাট আমার অভাব আছে আমি সে অভাব পূরণ করতেই চাইবো, বাট আমার কোনো অভাব নেই, তারপর আমার সেম জিনিস আর একটা দরকার, এটা আমার কেমন, এবং দুজনকে আমি সেম ভালোবাসি, এটা তো হতে পারে না
গুরু। এখানে যেটা হতে পারে যে ভালোবাসা এখানে ছিলই না,
এখানে আমি আসলে মানে ব্যাপারটা বুঝতে পারছি না যে কেন উনি এরকম করলো কিংবা কি কারণে,
যেখানে দেখেন
দেখেন ও এই কাজটা করার পরে ও কিন্তু শুধু আমার কাছ থেকে সরে যায় নাই, আমার ফ্রেন্ড সার্কেলের কাছ থেকেও কিন্তু সরে যাচ্ছে, এবং ও যেটা চাচ্ছে যে আমার সাথে যেরকম ওর সম্পর্ক সবার ছিল ওই মেয়েটাকে দাঁড়া করাতে চাচ্ছে, কিন্তু কেউ কিন্তু তাকে সাপোর্ট করতেছে না।
একটা বিষয় কি দেখেছো, উনি যখনই ধরা খেলেও ন্যাচারালি ধরা খাওয়ার পর তো একটা মানুষের ভিতরে একটা ভয় কাজ করে, সংকোচ কাজ করে, উচিত ছিল কি যে উনার সামনেই না পড়ার, রিতার সামনেই পড়ার মতো তার ক্ষমতা সাহস থাকার কিন্তু উচিত না, বা সে কিন্তু রিতার সাথে অনেক বেশি ন্যাচারাল, কারণ সে জানতো যে এটা কোনো ঘটনা না,
যে আমি তাকে ক্ষমা করে দেব।
তবে গুরু আমি বলি একটা, যদি আমার ভুল না হয় যে দুজন ইমোশনাল একটা ব্যাপার এখানে কাজ করছে লাভের থেকে, যে ইনিশিয়ালি তাদের যে পরিচয়টা হয়েছিল যে তুমিও একটা পার্ট থেকে আসছো আমিও একটা পার্ট থেকে আসছি এবং দুইটা পার্টি সেম, সো এখানে একটা ইমোশনাল ব্যাপার কাজ করছে,
ছেড়ে দিয়ে চলে যাও না, এখন ভালো লাগছে না ছেড়ে দিয়ে চলে যাও।
হ্যাঁ,
আমার কথা জোর করে তো ভালোবাসা হয়
না,
ভালো লাগছে না, তুমি এখন ক্যালকুলেশন করে দেখেছো যে না এখন সম্ভব না, আমি জীবনটা
সবসময় চেষ্টা করছে গুরু যে আমি যেন ওর কাছ থেকে সরে আসি, যেটা ছ মাসে হল, কিন্তু ও সবসময় চাইছে যে ওর কোন রং কোনো কিছু না থাকুক, যেটা আমি আমার হাজবেন্ডের কাছে যেটা ছিল যে তুমি ছেড়ে চলে যাও সমস্যা নাই,
আমি ছাড়তে পারবো
না, আমি ছাড়তে পারবো, এর ব্যাপারেও তাই হয়েছে।
রিতা, আমাদের আসলে সময় একদম শেষ হয়ে গেছে, আমাদের কিছু তো আপনাকে আসলে কিছু বলার নেই, সেটাই বলবো যে ভাগ্য মনে আরো দেখতে হবে কি থাকে, ভাগ্য আরো দেখতে হবে,
আমাকে দোয়া করবেন
অবশ্যই,
আমার বাচ্চাদেরকে যেন মানুষের মতো মানুষ করতে পারি, এবং আমি একটা খুব ভালো একটা জবের জন্য ট্রাই করতেছি যেন আমি একটা ভালো জব,
ইনশাআল্লাহ,
কারণ আমি যে চাকরিটা করতেছি যেটা আমার শারীরিক ভাবে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে আমি মার্কেটিং এর কাজ করি, দাঁড়ায় থাকতে হয়, আমার পায়ে প্রবলেম হচ্ছে, আমি অফিসিয়ালি কোন জব খুঁজছি যে আমার স্যালারি হোক বা সব দিক থেকে যেন আমি বেটার ভাবে আমার বাচ্চাদেরকে অনেক দূর নিয়ে যেতে পারি, কারণ আমার জব করা করতেই হবে,
নিজের সন্তানদেরকে মানুষ করার জন্য করতে হবে,
আর একটা ডিসিশন যে বিয়ে করে আমার জীবনকে সাজাতে হবে এটাতে আমি আর বিশ্বাসী না,
কারণ দু দুবার ধরা খেয়ে গেছে,
আমি চাই যে আমি নিজেকে ডেভেলপ
করে নিজের পায়ে দাঁড়ান, নিজের সন্তানদেরকে মানে সন্তানের ভেতর নিজের ভবিষ্যৎকে দেখার চেষ্টা করুন আর কিছুই না। অবশ্যই দোয়া করছি এবং আশা করি সমস্ত বন্ধু বান্ধব যারা এতক্ষণ আপনার ভালোবাসার কথা শুনল তারা অবশ্যই দোয়া করবে। আর বন্ধুদেরকে শুধু একটা কথা বলে একটাই হচ্ছে যে ডোন্ট বি কনফিউজড, ভুল করতে পারি, ভুল মানুষ করে, হয়তো আমার দৃষ্টিকোণ থেকে আমি শুনলে বলবো সেই কাজটি কিভাবে করলেন, মাসিক বলবো সেই কাজটি কিভাবে করলেন, বাট জানি না কখন কোন ক্ষেত্রে মানুষ কোন বিষয়ে ভুল করে ফেলে এটা কেউ জানে না, বাট সেই ভুলটিকে স্বীকার করুন। ভুলটিকে স্বীকার করে যদি মনে হয়ে থাকে যে হ্যাঁ আপনার পক্ষে সম্ভব সেই ভুলটিকে সংশোধন করার মতো, তাহলে হয়তো ক্ষমা চান। বাট একই সাথে কনফিউজ যে আমি এটাও চাই আমি ওটাও চাই, দুটোই সমান তালে আমি চাই এবং দুজনের প্রতি আমি সমান ভালোবাসা প্রদর্শন করছি, দুজনের প্রতি আমি সেম অনুভব আমি মানে অনুভবে অনুভূতি করছি, তো বিষয়গুলো কিন্তু কেমন একটি ধান্দাবাজ টাইপের মতো হয়ে যায়। একই সাথে একটি হৃদয় মানে কিভাবে দুজনকে ডিভাইড করা যায় আই ডোন্ট নো, যে মানুষের হার্ট তো একটা। সবচেয়ে ভালো কথা, সোহান সাহেবের এক্সরে করে দেখা দরকার হার্ট দুইটা কিনা, এটা কিন্তু হতে পারে, দেখা যেতে পারে যে উপরে না হার্ট
দিয়েছে না গুরু, তখন তো মেডিকেল মিরাকল হয়ে যাবে।
ঠিক আছে, না তখন সে বলতে পারবে যে দোষ তো আমার না, আমার এক হার্টটাই ওকে ভালোবাসতাম, এক হার্ট দিয়ে ওকে ভালোবাসতাম, বিকজ আমার কাছে ইটস ভেরি মিরাকল যে একটা হৃদয় দিয়ে কি করে মানুষ দুজনকে একই সাথে একই রকম ভালোবাসতে পারে, একই রকম কথা বলতে পারে, একই রকমের টেক কেয়ার করতে পারে, এতটা বেশি ক্লিয়ার কিভাবে একই সাথে দুজন মানুষের সাথে থাকা যায়। আর অন্য যারা থাকে আমি মনে হয় যে তাদেরকে এখনো সংশোধন হয়ে যাওয়া উচিত, আর যদি সংশোধন হতে না চান তাহলে হয়তো আপনাকে একসময় পস্তাতে হবে, বাকিটা আপনার ইচ্ছে। বন্ধু আপাতত এখন আমি বিদায় নিচ্ছি।